exclusively on FusionBD.com.
Kliman, Bhalavashar Bangladesh. হাবিবের অসম্ভব সুন্দর একটি গান বেপরা মন এবং এয়ারটেলের বন্ধুরা এখন এরকম জোস জোস গানের ভিডিও এনজয় করতে পারবে 24 আওয়ার্স। এন্ড ইয়েস, কারণ এয়ারটেল প্রিপেড এর রিচার্জ করলে বন্ধুরা পাচ্ছে অ্যামাজিং ইউটিউব আর ফেসবুক বোনাস, রাইট? আর এসব কথাগুলো জানতে ভিজিট করুন bd.airtel.com. আমরা রাইট নাও একটা টুইং ব্রেকে চলে যাবো এবং টুইং ব্রেকে পরে ফিরছি। সো এনজয়, ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার,
পেস্টিস পাংচার,
আবার রং করার টেনশন?
নো টেনশন, এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বার্জার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
ব্রেকফাস্টে কড়া ফেসবুকিং এর সাথে মগ ভর্তি হোয়াটসঅ্যাপ, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং।
ইন্টারনেট ব্যবহারে যারা ডায়েটিং একদমই পছন্দ করেন না, তাদের জন্য বাংলা লিঙ্কে 100% বোনাস সহ 3 GB মাত্র 99 টাকা রিচার্জে ও 5 GB মাত্র 129 টাকা রিচার্জে। বিস্তারিত জানতে ভিজিট করো bangalink.net। বাংলা লিঙ্ক ইন্টারনেট চলছে, চলতেই থাকবে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
প্রতি বৃহস্পতিবারের মতো আমরা আজকেও একটি ভালোবাসার গল্প নিয়ে সবার কাছে চলে এসেছি এবং সেই সাথে গুরু হিতেশ্যাম চলে আসবে। এবং গুরু হিতেশ্যামের সাথে যোগাযোগ করতে গেলে তোমাদেরকে যেটা করতে হবে, গুরু হিতেশ্যামের যে ফেসবুকের ফ্যান পেজ আছে সেই ফ্যান পেজের সাথে যুক্ত হয়ে যান। ফ্যান পেজের লিঙ্কটা হচ্ছে facebook.com/guruhitesham। পাশাপাশি আমাদের ঢাকায় ফোন ফ্যান পেজের সাথেও কিন্তু থাকতে হবে, ঢাকায় ফোন ফ্যান পেজের লিঙ্কটি হচ্ছে facebook.com/ilovethakafm। রাইট 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 এন্ড ইয়েস, এখন যে কথাটা বলবো সেই কথাটা হচ্ছে যে সবাই তো ভালোবাসার গল্প বলতে চাই, তাই না? আর এই গরমে ভালোবাসার গল্পগুলো বলারই কিন্তু মজা অন্যরকম। সো তুমি যেটা করতে পারো, যে চাইলে কিন্তু গরমে ক্লেমন খেতে পারো। এন্ড ইয়েস, ক্লেমন খেলে কি হবে, ভালোবাসার গল্পটা বলতে কিন্তু আমাদের সবার একটু বেশি ইচ্ছা করবে। তো সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত প্রশ্নে ছড়িয়ে কখনো মুগ্ধ করে, কখনো আমাদেরকে অনুপ্রাণিত করে, কখনো মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা FM 90.4 এর সাথে থাকো, শুনতে থাকো প্রতি বৃহস্পতিবার রাত 11 থেকে 1টা পর্যন্ত। ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্লিয়ার ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা সিক্ত। এই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে এগিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন, আর ঢাকা FM 90.4 টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। এন্ড ইয়েস, যেটা বলেছিলাম যে আমাদেরকে যদি ফেসবুকে পেতে হয় বাসাতে ইন্টারনেট থাকতেই হবে। আর এমআরআইটি উচ্চ গতির হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রামে খুলনায় সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে হাইপি টেলিফোন সার্ভিস। একেবারে ফ্রি ফিচারগুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেক্টিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি অ্যান্ড লো ল্যাটেন্সি ফর গেমার। এবং আপনি ইন্টারনেট সংযোগের জন্য এখনই যোগাযোগ করুন 09611333777 এই নম্বরে। অ্যান্ড হ্যাঁ, আমরা তো এম্বারে তো আইটি সংযোগ নিবই, পাশাপাশি আমার বন্ধুদেরকে নিয়ে প্ল্যান করছিলাম যে গত সপ্তাহে প্ল্যান করেছিলাম যে চল দোস্ত আমরা বেরিয়ে যাই বা বেরিয়ে আসি। তো বন্ধুরা বললে এই গরমে না কোথাও বের হবো না, বাসায় থাকবো। আরে বাসায় আসার পর তো আমি একেবারে অবাক, কারণ বন্ধুরা সবাই উঠে উঠে চলে যাচ্ছিল বাহিরে। আমি বললাম দোস্ত কোথায় যাস, বলে দোস্ত বাসায় না একেবারে ইন্টারনেট। এরপর কি হলো, এরপর যেটা হলো যে আপনি কিন্তু চাইলে মানে এই আমি আমার বন্ধুর গল্পটা বলবো, বাট আপনি চাইলে আপনার লাইফের যে ঘটনা আছে বাসায় ক্যাম্পাসে এবং আপনার ফ্রেন্ড সার্কেলে সবকিছু কেমন চলছে এইসব কথাগুলো কিন্তু আমাদেরকে বলতে পারেন। আমার ফ্রেন্ড সার্কেলে এক নাম সবাই দিয়েছে, কি দিয়েছে, হচ্ছে হোমলেস মফিস। কেন জানেন, ও যেখানে যাক না কেন কোন কি হয় জানেন, সবসময় ঘর বাড়ি ছেড়ে বাইরে বসে থাকে, ওই যে আমার ওই বন্ধুটার মতো, ঠিক আছে। এবং কারো বাসায় বেড়াতে যায়, কোনো ইভেন্টে যায়, কোনো রেস্টুরেন্টে যায়, যেখানে যায় না কেন হোমলেস মফিস চলে যাবে বাইরে, কারণ ওর ফোনে ইন্টারনেট একেবারে খারাপ, তাই ইন্টারনেট চালাতে হলে সে বাইরে চলে যায়। এসব কারণে আমরা সবাই মিলে ওকে আবার জোর করে রবি সিম কিনতে বললাম, এবং রবির স্ট্রং নেটওয়ার্ক ইনডোর স্ট্রং বাইরেও স্ট্রং, সো যেখানেই যান না কেন যাই করেন না কেন রবি নেটওয়ার্ক ঘরে স্ট্রং বাইরেও স্ট্রং সবখানে সমান স্ট্রং। সো কি করতে হবে, বেশি করে রবি সিম ইউজ করতে হবে, রাইট? অ্যান্ড এই মুহূর্তে আমি যে কাজটা করবো, যে এটি গানে চলে যাচ্ছে উই ডোন্ট টক এনি মোর বাই সেলিনা গোমেজ, গানটা শুনছি এবং শোনার পরপরই কিন্তু ফিরছি সবার কাছে। এনজয় কেমন ভালোবাসার বাংলাদেশ। ঢাকা এফএম 90.4 এন্ড ইয়েস লেমন ভালোবাসা বাংলাদেশ নিয়ে তাসমিয়া আছি, চলে আসলাম অসাধারণ একটা গান শোনার পর, তাই না? এবং আজও আমি চিন্তা করছিলাম যে শো শেষ করব, বাসায় গিয়ে ঘুম দিব এবং সকাল মিলে, যেহেতু সকালে আমি, যেহেতু আজকে ফ্রাইডে, সো আমি সকালেই হ্যাং আউট করতে যাওয়ার প্ল্যান করছিলাম। আর আমার ফ্রেন্ডরা যখনই কোন রেস্টুরেন্টে হ্যাং আউট করতে যায়, রেস্টুরেন্টে যদি কোনো আউটডোর স্পেস না থাকে তাহলে আমাদের নেট ইউজ করতে অনেক সমস্যা হয়ে যায়, যেহেতু ইনডোরে বেশিরভাগ সময় নেট কানেকশন ভালো পাওয়া যায় না। তাই আমরা বেছে বেছে ওপেন স্পেস ওয়ালা রেস্টুরেন্ট গুলোতে যাই অথবা নেট ইউজ করার সময় বাইরে বের হই। তবে রবি নেটওয়ার্কে এই সমস্যাগুলো একেবারে নেই। রবি স্ট্রং নেটওয়ার্ক, ইনডোর স্ট্রং, আউটডোর স্ট্রং, সো যেখানে যান না কেন, যাই করেন না কেন, রবি নেটওয়ার্ক ঘরে স্ট্রং, বাইরে স্ট্রং, সবখানে সমান স্ট্রং। অ্যান্ড ইয়েস, এই মুহূর্তে যেটা আমি বলতে চাচ্ছিলাম যে আমি আর খুব বেশি দেরি করবো না, আমি এখন যেটা করবো সেটা হচ্ছে যে আমি গুরুর কাছে চলে যাব। অ্যান্ড গুরুর কাছে যাবার আগে আমি আবারও গুরুর যে আমাদের ফ্যান পেজের লিঙ্কটি আছে সেটি সবাইকে বলে দিচ্ছি। অ্যান্ড গুরুর ফ্যান পেজের লিঙ্কটি হচ্ছে facebook.com/guruehtesham, right? So, আর দেরি না করে আমি এখন চলে যাচ্ছি আমাদের সবার প্রিয় গুরুর কাছে। অ্যান্ড গুরু মানে অসাধারণ কিছু কথা, অসাধারণ ভালো লাগার কথা, ভালো বাসার কথা।
চলো আকাশ ছুঁয়ে দেখি, চলো স্বাধীন দেশটারে বুকে বেঁধে রাখি, চলো কারো ভালো লাগায় উচ্ছ্বসিত হই, চলো কারো কষ্টে আহাজারি করি, চলো প্রিয়তমার চোখে রাখি চোখ, কানে কানে বলি জান আই লাভ ইউ। প্রাণের চাইতে প্রিয় মা তুমি, প্রিয়ই মাতৃভূমি, চলো মাকে ভালোবেসে আরেক দফায় মরি। আচ্ছা, কে ডাকে এভাবে ভালোবাসার ফেরিওয়ালা, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। চলো প্রিয় তোমার চোখে রাখি চোখ, কানে কানে বলে জান আমি তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা বাসি প্রেম প্রীতি ভালো লাগা সমস্ত কিছুকে পুঁজি করেই শুরু করছি আজকের ভালোবাসার বাংলাদেশ। ক্লেমন ভালোবাসার বাংলাদেশে দেশ এবং দেশের বাইরে থেকে যারাই যুক্ত আছে তাদের সবাইকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি, এবং সেই সাথে বরাবরের মতো আমরা আবার কিন্তু শুরু করতে যাচ্ছি সামনে এপিসোড থেকে ক্লেমন ভালোবাসার বাংলাদেশে ক্লেমন রিফ্রেশমেন্ট আওয়ার। ক্লেমন যেমন সমস্ত জীর্ণতাকে পেছনে ফেলে, সমস্ত পঙ্কিলতাকে পেছনে ফেলে, সমস্ত রকমের গ্লানি কষ্ট পিছিয়ে পড়াকে পেছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা বলে, সেই বারোটা নিয়েই কিন্তু ক্লেমন রিফ্রেশমেন্ট আওয়ার শুরু করতে যাচ্ছি সামনে পর্ব থেকে। এবং আমরা যুক্ত আছি ক্লেমন ভালোবাসার বাংলাদেশের যে বিশাল কমিউনিটি, তারাও যুক্ত আছে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের যে অতিথি তাকে শুনবার জন্য। তো আমি আর সময় না নিই, একদম স্ট্রেট ওয়ে টু হট সিট যিনি অলঙ্কৃত করেছেন গেস্টের কাছে আমি চলে যাচ্ছি। এবং দারুণ ভালোবাসা, অনেক ভালো লাগার সাথে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাচ্ছি ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে হট সিটে। কেমন অনুভূতি, কেমন ফিল করছেন আপনি জানেন কিনা জানি না, ভালোবাসার যদি সবচেয়ে বড় সম্মেলন কেন্দ্র থেকে থাকে, ভালোবাসার যদি মিডিয়া সেক্টরে, অফকোর্স বাংলাদেশ তো বটেই ওয়ার্ল্ড মিডিয়া সার্কিটেও ভালোবাসাকে ফুল্লি ভালোবাসাকে ডেডিকেট করে এ ধরনের প্রোগ্রাম কিন্তু খুব কমই হয়। সো আমরা এই প্রচেষ্টা অব্যাহত রেখেছি বহু বছর, সেই ভালোবাসার স্টুডিওতে, সেই হট সিটে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার অনুভূতিটা ছোট্ট করে একটু শোনা নিতে চাই।
খুবই ভালো লাগছে যে আমি এখানে আসতে পেরেছি, আর নিজের কাছে খুব ভালো লাগছে যে আমি এতদিন যাকে শুনতাম আজকে তার কাছেই বসে নিজের ভালোবাসার গল্প বলবো, খুব ভালো লাগছে।
ওকে, আপনার নামটা, আমি আপনার নাম এবং পরিচয় একটু ছোট করে নিয়ে নিতে চাই।
আমি আরিফুর রহমান নিয়াজ, ফ্রিল্যান্স ডিরেক্টর হিসেবে বাংলাদেশ মিডিয়াতে কাজ করছি।
ইটস গুড।
সো বেসিক্যালি নাট্য নির্মাতা।
ওকে, নাট্য নির্মাতা সাহেব, যদি কখনো সুযোগ হয় আপনার কোন নাটকে ছোট একটা ইনসার্ট দিয়ে দিবেন যে ক্লেমন ভালোবাসার বাংলাদেশের স্টুডিওতে বসে আমরা কাজ করছি, এরকম একটা ইনসার্ট দিয়ে দিলে আমরা ওই ফাঁকে একটু বিখ্যাত হয়ে গেলাম কি তাসমিয়া?
জি গুরু, একেবারে ঠিক বলেছেন।
বিখ্যাত হওয়ার নেশা মানুষের চিরন্তন, রাইট তাসমিয়া?
আসলেই তাই, সবাই কিন্তু বিখ্যাত হতে চায়, আর আমার মনে হয় আমাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত, আমরা একটু আমাদের চেহারাটা দেখাই।
সো আমরা আমাদের আপনাকে আপনার নিকনেমটা আমরা কি নামে বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিব?
নিয়াজ।
নিয়াজ, নিয়াজ সাহেব অনেক ভালো লাগার সাথে আরেক দফা আপনাকে স্বাগত জানাচ্ছি। বলছিলেন যে আপনি আমাদের প্রোগ্রাম প্রায়শই শোনা হয়, বাট বলছিলেন, এটাও বলছিলেন যে আজ সামনাসামনি বসছি সেটি শোনার সুযোগ হচ্ছে আপনার, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে একটু জোরে দেওয়া যায়, একটু কি কমিয়ে দেওয়া যায়, একটু মাঝামাঝি দেওয়া যায় সাউন্ডটা। রাত ধর প্রায় বারোটা সাড়ে বারোটা আশপাশে শুন শান পিন পতন নিরবতা, শুধুমাত্র এই শব্দটা শোনা যাচ্ছে। আরেকজন মানুষ ইনিয়ে বিনিয়ে বিভিন্ন রকমের কথা বলছে, লাইক এরকম ধর যে প্রিয়তমা খুব খুব করে মন চাচ্ছে সর্ষে ফুলের গন্ধ গায়ে মারতে, অসম্ভব ভাবে মনের মধ্যে একটা আকুতি তৈরি হয়েছে যে জ্যোৎস্না বহুদিন পর আজ এসেছে সেই জ্যোৎস্নার নিজেকে ফাঁসিয়ে দিতে। বৃষ্টি দেখে ভিজতে ইচ্ছা হচ্ছে, তাও আমার মন চাচ্ছে যদি তুমি আমার সাথে থাকো। প্রিয়তমা সত্যি তোমার হাত ধরতে মন চাচ্ছে। পৃথিবীতে সবাই বলে গোলাপ ফুল, কেউ বলে বকুল ফুল, কেউ বলে অমুক তমুক, অমুক কিছুর গন্ধ অনেক বেশি প্রিয়। আমার তো বারংবার মনে হয়েছে যতবার বিভিন্ন অভিনয়ের ছলে তোমার হাতে চুম্বন দিয়েছি, আর ঠিক সেই সময় তোমার হাত থেকে যে স্মেল এসেছে, তোমার গায়ের স্মেল, এর সাথে পৃথিবীর কোনো কিছুর তুলনা চলে না। আমার ক্ষমতায় যদি থাকত, অফকোর্স তোমার ওই গন্ধ আমি বোতলে ভরে নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দিতাম। এই যে প্রেমের ধরনের উপাখ্যান করতে থাকি, সাউন্ডের খেলা পেছনে চলতে থাকে, তখন মানুষ কিন্তু মনের মধ্যে অনেক কিছু বসিয়ে নেয়, কল্পনায় কিন্তু অনেক কিছু ভাবিয়ে তোলে, অথবা স্যাড টোন যখন বাজে পেছনে ব্যাকগ্রাউন্ডে এবং কষ্টের মুহূর্তগুলো যখন উঠে আসে, অনেক রকমের কিন্তু ইমাজিনেশনে বহু কিছু চলতে থাকে নিয়াজ, তখন কিন্তু মানুষের মানুষ তার মানুষপটে যে এনভায়রনমেন্টটা বসে, স্পেশালি ক্লেমন ভালোবাসা বাংলাদেশের স্টুডিওর এবং হোস্টের গুরুয়েতে স্বামী হিসাবে আমার, তার সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নাই। সো এই যে স্বপ্নভঙ্গ হলো, এটার জন্য কষ্ট হচ্ছে না?
কষ্ট না, নিজের কাছে অ্যাকচুয়ালি আমরা যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করি, কারণ দর্শক তো ন্যাচারালি আর্টিস্টদেরকে দেখে সামনাসামনি, আমরা যারা ব্যাকগ্রাউন্ডে কাজ করি তাদের কাছে, স্পেশালি আমার কাছে, আপনারাও ব্যাকগ্রাউন্ডে যাদেরকে শুধু ভয়েস শুনতে পাওয়া যায়, ফেস কখনোই রিভিল হয় না, ওই আগ্রহটা হয়তো বা সবার কাছেই রয়ে গেছে যে অ্যাকচুয়ালি গুরু কেমন
হইলেই শেষ, আর কোন অ্যাট্রাকশন নাই, কোন হাইপ নাই, কোন থ্রিল নাই, এভরিথিং জাস্ট গোনা হবে।
অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছে ভালো লাগছে যে সেই দুর্ভাগ্যবান বা সৌভাগ্যবান যেটাই বলেন না কেন, তাদের মধ্যে আমি একজন যাকে গুরুকে দেখতে পাচ্ছি
সামনে, এই কারণে আমি নিজেকে লুকায় রাখি যে ভাইরে তোর আগ্রহটা যেন না চলে, মিথ্যা করে হলেও তোমাদের এই ভালোবাসার এই টান এর হাইপ আমাদের প্রশ্নে থাকুক। তো আমি চলে যাচ্ছি সরাসরি আপনার জীবনের গল্প। নিয়াজ, আপনি জানেন যে খুব সাধারণ মানুষের কথা আমরা ক্যাপচার করি আমাদের ক্লেমন ভালোবাসার বাংলাদেশ স্টুডিওতে, যেখানে আসলে কোনো কিছুর বাড়ন্ত কিছু নাই, শুধু মানুষের জীবনের কথা শুনি, আপনার জীবনের কথা আপনার মতো করে।
অ্যাকচুয়ালি আমার বার্থ প্লেস ছিল ঢাকাতেই, বাট যদি হোম ডিস্ট্রিক্টটা নিই সেদিক থেকে মা বরিশালের।
তো বরিশালের কথা বললেন,
জি
বরিশালের কথা বলাতে একটা কথা দারুণভাবে মনে পড়ে গেল, দেখেন কেমনে সবকিছু রিলেট হয়ে যায়। আমরা শেয়ারিং এর জন্য একজনকে ফোনে নিই, শেয়ারিং এর জন্য যে সবচেয়ে বেশি শেয়ার করে আমাদের পোস্ট সেটি আমাদের আমরা ফোনে নিই, বাট আমরা এমনই দুর্ভাগা যে গত কয়েক সপ্তাহ শেয়ারিং এর জন্য আমরা ফোনে নিতে পারিনি। দিস ইজ রিয়েলি রিয়েলি ড্যাম মিস্টেক ডান বাই দ্য ক্লেমন ভালোবাসার বাংলাদেশের ফুল টিম। তো আমরা চেষ্টা করব সামনের সপ্তাহ থেকে যারা শেয়ার বেশি করছে তাদেরকে ফোনে নেওয়ার। আজকে যিনি যাকে আমরা ফোনে নিয়েছি তারাও কিন্তু তাদেরই মধ্যে একজন যে সর্বোচ্চ শেয়ার করেছেন তাদের একজন, এবং তিনি আমার মনে হয় সুদূর বরিশাল থেকেই আমাদের সাথে যুক্ত হতে যাচ্ছে যতটুকু নিউজ আমার কাছে আছে, রাইট?
জি গুরু, আপনি একেবারে ঠিক বলছেন,
বরিশালের কথা বললেন, বরিশালের কথা বলাতেই আমি সহজেই কানেক্ট করতে পেরেছি, আমি তার সাথে ফোনে যোগাযোগ করার চেষ্টা করছি। নিয়াজ, আপনার সাথে আমি কথা বলতে থাকি, সুযোগ বুঝে আপনার বরিশালে একটু ঘুরে আসবো ওভার ফোনে। ওকে,
তো এরপরে বাবার চাকরি সূত্রে আমার মোটামুটি বাংলাদেশে অনেক জায়গায় ঘোরা হয়েছে।
সরকারি চাকরি?
না, বাবা প্রাইভেট জব করতেন,
বাট বিভিন্ন জায়গায়
আমরা ঘোরা হয় বাবার চাকরি সূত্রে। ওখান থেকেই আমরা 98 রংপুরে চলে যাই, সেখান থেকে কন্টিনিউয়াস রংপুরে আমার বেড়ে ওঠা, ছোট থেকে রংপুরে থাকা, রংপুরের স্কুল কলেজ, রংপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা, এরপরে পুলিশ লাইনে পড়াশোনা করেছি, তো ওখান থেকেই কাজ করা।
রংপুরের শৈশবটা কেমন? অনেক দারুণ ছিল
রংপুরের শৈশবটা, খুবই ভালো ছিল আমার। আমি যেই জায়গাটাতে থাকতাম সেখান থেকে থিয়েটার পাড়া অনলি 5-10 মিনিট ডিস্টেন্স।
রংপুরের রাস্তাঘাট স্পেশালি বড় বড় গাছগুলো রাস্তার পাশে অনেক অন্যরকম একটা মায়াবী আবহ ক্রিয়েট করে।
তো আমার বাসা থেকে 5-10 মিনিট ডিস্টেন্স ছিল থিয়েটার পাড়ার। তো সবাই যখন বিকেলবেলা খেলাধুলা করতো, আমি হয়তো বা যেয়ে দেখা গেল থিয়েটারের ওখানে বসে তাদের রিহার্সেল দেখছি, কাজ করতে।
টানটা তৈরি হয়েছে ওখান থেকে?
হ্যাঁ, ওখান থেকে, মানে না বুঝেই থিয়েটারের সাথে ইনভলভ হয়ে যাওয়া।
ওকে, সো আপনার অনুমতি নিয়ে আমি চলে যাচ্ছি আপনার সেই পছন্দের বরিশালে। শেয়ারিং যারা করেছেন তাদের মধ্যে একজনকে আমরা আজকে ফোনে নিচ্ছি। ইনফ্যাক্ট পরবর্তী সপ্তাহগুলোতে যারা বেশি শেয়ার করছেন তাদেরকে আমরা এইভাবেই নিতে থাকবো। হ্যালো, আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
জি, কে বলছেন?
জি, আমি হৃদয় বলছিলাম বরিশাল থেকে।
জি, আমার হৃদয় তো অবশ্য উন্মুখ হয়ে থাকে আমার লিসনারদের জন্য, বাট আপনার নাম জানতে চেয়েছি।
জি গুরু, আমার নাম হৃদয়।
আরে বলেন কি নাম? হৃদয়।
জি গুরু,
কংগ্রেচুলেশন হৃদয়।
থ্যাংক ইউ।
আমি অনার্ড যে আপনার সাথে কথা বলার সুযোগ আমি পেয়েছি, কারণ যারা পোস্ট বেশি শেয়ার করেছে তাদের মধ্যে থেকে আমি বেছে নিই। সো আজকে আমি কথা বলছি আপনার সাথে। আমাদের প্রোগ্রাম কেমন লাগে হৃদয়?
জি গুরু, আমার কাছে অনেক ভালো লাগে, এবং আমার সাথে একসাথে 8-10 জন ফ্রেন্ড আছে, আমরা সবাই মিলে অনুষ্ঠানটা শুনি।
ওকে, এখন কি আছে তারা পাশে?
জি গুরু,
ওরা কি আছে পাশে? যে 8-10 জন বন্ধুর কথা বললেন, তারাও কি আছে সাথে এখন?
না গুরু, এখন আমি একা আছি, ওরা এখন নাই।
ওকে ওকে,
আমি এক জায়গায় গেছিলাম তো ওইখান থেকে ফিরছি, বাসায় ফিরছি আর কি।
প্রোগ্রামের ভালো দিকগুলো দুই একটা বলুন হৃদয়।
জি গুরু, এখানে প্রোগ্রামের ভালো দিকগুলো বলতে যে আপনাদের যে বস্ত্র বিতরণ একটা আছে, প্লাস একটা মানে সলিউশন দেওয়া, এইগুলো তো
আছে। ওকে হৃদয়, এই কথাটা দুটাই যেহেতু বললেন, আমি আবারও দুটাই কথাই রেস ধরে বলি। প্রত্যেকটা ক্রাইসিস এবং প্রত্যেকটা ডিজাস্টারে আমরা কিন্তু এ ধরনের উদ্যোগ নিতে চাই, সবসময় হয়ে ওঠে না, এজন্য অনেকে ভুল বুঝেন বা কষ্ট পান। আসলে আমাদেরও লিমিটেশন আছে, আমরা চাইলেই তো সবকিছু করতে পারি না, এটা এক। আরেকটা বিষয় আপডেট আপনাকে দিয়ে রাখি, সেটি হচ্ছে যেটা আপনি বললেন, আরেকটি কথা বলেছেন আপনি সলিউশন, এই সলিউশনের চেষ্টাও কিন্তু আমরা মিডিয়া থেকে করি। সাধারণত মিডিয়া বলতে বোঝানো হয় কনসার্ন, প্রবলেমের কথা, বাট আমরা সমাধানের দিকেও চেষ্টা করি নিয়ে যেতে। সেই উদ্যোগটা তো দোষের কিছু না, রাইট হৃদয়? ওকে, আচ্ছা, এবার আমাদের খারাপ দুইটা দিক বলেন, যে দুইটা দিক আপনার কাছে খারাপ বলে মনে হয়।
খারাপ দিক দেখতে আমি খারাপ দিক দেখি
না, এটা অন্যায়, এটা অন্যায়, এইভাবে বলা যাবে না, বলতেই হবে যে কোন দুইটা জিনিস আরো ভালো করার সুযোগ আছে, প্লিজ বলুন। ধর্ম সংকটে ফেলে দিলাম,
আমার কোন খারাপ দিক আমার এখন পর্যন্ত আসে নাই।
আচ্ছা, উন্নতি করার জায়গা আছে, আর একটু সহজ করে দিলাম,
উন্নতির দিকে
উন্নতি করার সুযোগ আছে, এমন কিছু কি মনে হয়েছে যে জিনিসটা আরো এভাবে ডেভেলপ করলে ভালো হয়, এরকম কিছু মনে হয়েছে?
দেখা যায় যে ফোন কল গুলো আরেকটু ক্লিয়ারলি করা
যেত। গুড 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 পয়েন্ট টেকেন। জি জি, আমরা নেটওয়ার্কের এই জায়গাগুলোতে আরেকটু ডেভেলপ করার সুযোগ আমাদের আছে, অবশ্যই এই বিষয়টা নিয়ে অলরেডি আমরা কনসার্ন এবং কাজ করে টেকনিক্যাল টিম, ইনশাআল্লাহ এটা ঠিক হয়ে যাবে। হৃদয়, আপনার নিজের পার্সোনাল কথা কিছু বলেন।
জি গুরু, আমার পার্সোনাল বলতে আমি ডিপ্লোমা কমপ্লিট করছি ইলেকট্রিক্যাল উপর, আর এখন একটা প্রাইভেট ফার্মে জব করতেছি।
ওকে, বিয়ে কি হয়েছে?
না, এখন তারই সেটা সম্ভব হয় নাই।
ওকে, প্রেমে কি পড়েছেন?
জি গুরু,
বলি প্রেমে কি পড়েছেন?
প্রেমে?
ট্রেনে না, প্রেমে। ট্রেনে পড়েছেন? ভালো কি বেসেছেন কাউকে?
না, ওরকম কাউকে এখন পর্যন্ত পাই নাই, পড়াশোনায় ব্যস্ত ছিলাম, তারপর নতুন জব নিলাম, এখন সামনের দিকে আর কি চেষ্টা করব যে হয়তো কেউ কাউকে পাই কিনা খুঁজে দেখব।
এতদিন যেমন ছিলেন হৃদয়, আমার ফিলোসফি বলে প্লিজ এমনই থাকেন, সবাইকে প্রেম খুঁজতে যাইতে হবে না। আমার বিশ্বাস, আমার বিশ্বাস আপনার মতো মানুষের কাছে প্রেম অটোমেটিক এসে ধরা দিবে, আর সেটাই হবে সার্থক প্রেম। আপনার জন্য অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা, যে ভালোবাসায় আমাদেরকে আপনি বেঁধে রেখেছেন, প্লিজ এইভাবেই ভালোবাসতে থাকেন, ঠিক আছে হৃদয়?
জি গুরু,
অনেক ভালো থাকবেন।
থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আর ঢাকা এফএম 90.4 কো অনেক ধন্যবাদ যে আজকে আমাকে ফোনটা দেওয়ার জন্য।
জি, এমন ভালোবাসার বাংলাদেশের পক্ষ থেকে এক রাশ শুভেচ্ছা, এক বুক ভালোবাসা হৃদয়ের জন্য।
জি, থ্যাংক ইউ গুরু,
থ্যাংক ইউ। চলে যাচ্ছি নিয়াজের কাছে। নিয়াজ বলছিলে যে রংপুরের যে থিয়েটার পাড়া সেটি অনেক কাছে, থিয়েটার দেখতে দেখতে একটা থিয়েটার প্রশ্নে দুর্বলতা চলে আসা, তারপর
এরপরে থিয়েটার ওখানে দেখা যায় আমি সারথী নাট্য সম্প্রদায় এবং উদীচির সাথে পরবর্তীতে জড়িত হয়ে যাই। সারথী নাট্য সম্প্রদায় আমাদের রংপুরের অনেক পুরাতন একটা থিয়েটার, এরপরে উদীচির সাথে জড়িত হই। তো সারথী থেকে যেটা হয়, আমি ফার্স্ট যখন স্টেজ শো করি অনেক ছোট, তো না বুঝেই আমার প্রথম দুইটা তিনটা স্টেজ শো করা হয়, না বুঝে, জাস্ট এখানে সিনিয়ররা দাঁড়াতে বলেছে, দাঁড়াচ্ছি, এই দুইটা লাইন তুমি বলবে, এতদূর এগিয়ে যাবে, ফ্রেম স্টেজ থেকে আউট হয়ে যাবে, জাস্ট না বুঝেই। পরবর্তী সময় একটা সময় দেখলাম যে না, বেশ ভালো লাগছে, খুব ভালো লাগে যে আমি স্টেজে পারফর্ম করতেছি, সামনে অনেক লোকজন থাকে, হঠাৎ দেখা যায় দুই একজন হঠাৎ করেই বলে বসে যে দুই একজন যে তোমাকে দেখা যাচ্ছে, বা সেদিন তোমার একটা শো দেখলাম টাউন হলে, যখন টাউন হল মঞ্চে অ্যাকচুয়াল অডিটোরিয়ামে অনেক সময় হয় না, আর মফস্বলগুলোতে যেটা হয় অডিটোরিয়ামে হলেও ওভাবে থিয়েটারে টিকিট সেল করাটা হয় না,
একদম না।
তো আমাদের ওপেন শোই হতো ম্যাক্সিমাম, তো ওইসব ক্ষেত্রে দেখলাম এলাকার আত্মীয় স্বজন বা সিনিয়ররা অনেকেই দেখে, এই তোমার পারফর্ম দেখলাম, এই ওখান থেকেই ভালো লাগাটা, দেন থিয়েটার শুরু করি। থিয়েটার করা, পড়াশোনা, আর যেহেতু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, হিউজ চাপ ছিল, এমনও হয়েছে
সবগুলো ম্যানেজ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এই ফাঁকে আমি একটু, আমার ব্যাপারে বদনাম আছে যে আমি নাকি কমেন্ট কম পড়ি, কমেন্ট দু একটা নিয়ে নিই, এবং তার জন্য যা তোমাদেরকে করতে হবে, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা তোমরা পাচ্ছ, সেখানে দেখো ক্লেমন ভালোবাসার বাংলাদেশের আজকের পোস্ট দেওয়া আছে, দুইজনের ছবি দেওয়া, আদৌ দুইজন সাধারণ মানুষের ছবি দেওয়া নাকি ইটসেলফ নায়ক নায়িকা এখানে দাঁড়ায় আছে, ছবি দেখে আমি সেটাই আমার কাছে এরকম একটা ফিল হচ্ছে, তোমরাও দেখতে চাও বলেই আমার ধারণা। দেখতে চাইলে এক্ষুনি লাইক দিয়ে এবং কমেন্ট করে আমাদের সাথে কানেক্টেড থাকো। আমি কিছু কমেন্ট নিয়ে নিই, যেহেতু আমার ব্যাপারে ওই দুর্নামটা না থাকে যে আমি কমেন্ট পড়ি না। সো আচ্ছা, খাইরুল গৌরাম্ভা বলেছ যে ভাই আমি বন্ধু কথাটি খুব ছোট হলো, গভীরতা আকাশ সমান বিশাল, জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা একা নয়, চলার পথের বন্ধুর রাস্তাগুলো বন্ধু বিনা চলা প্রায় অসম্ভব, তাই শুধু বন্ধু হলেই পূরণ হলেই হবে না, বন্ধুত্বের পূর্ণ দাবি হতে হবে বন্ধুর মতো বন্ধু। কথায় আছে ফ্রেন্ডস নেভার ডাই, অফকোর্স তোমাদের সাথে আমার সেই কিন্তু বন্ধুত্বেরই সম্পর্ক। সো আমি একটু ছোট্ট একটা আপডেট এই ফাঁকে দিয়ে দিই প্রোগ্রাম প্রডিউসার ইন্তেজারের মাধ্যমে।
আমাকে কি শুনতে পাচ্ছ সবাই? আসসালামু আলাইকুম। আসলে গুরুর অনুমতি নিয়ে একটা লিসেনারদের জন্য আমরা যে কাজটা নতুনভাবে শুরু করতে যাচ্ছি, আপনারা যারা কাপল আছেন, এখন থেকে প্রত্যেক এপিসোডে আমরা তো অবশ্যই চেষ্টা করব 11:20-25 মধ্যে আমাদের গেস্টকে মানে ঢুকিয়ে দেব, গুরুও কথা শুরু করে দিবেন এবং আপনারা পুরোপুরি গল্পটা ভাবেই চলবে কোন রকম বিরতি ছাড়াই, মানে যে জিনিসগুলো আপনারা সবসময় চান। আর একটা ব্যাপার আমরা করতে পারি, সেটা হচ্ছে আপনাদের জন্য এই ব্যাপারটা আমরা চিন্তা করে রেখেছি, সেটা হচ্ছে এখন থেকে আপনাদের ফেসবুকে যারা কমেন্টস করবেন বা যারা শেয়ার করবেন, এরকম যে কাপল আপনারা যারা সুন্দর সময় পার করছেন বা প্রোগ্রামটাও শুনছেন, এমন কাপল যারা আছেন আমাদের প্রোগ্রামটা শুনছেন, এরকম কাপলরা আপনারা কমেন্টস করবেন আমাদের ঢাকা এফএম পেজে গিয়ে। কমেন্টস করলে আমাদের টিম আপনাদের কমেন্টসগুলো দেখবে, এরকম বেস্ট কমেন্টসকারীকে আমরা অনেয়ারে নিয়ে আপনাদেরকে শুভেচ্ছা জানাবো এবং অবশ্যই আপনাদের পছন্দের একটা গান প্লে করব। হয়তো প্রোগ্রামের মানে মাঝে এরকম 5-7 মিনিট একটা ব্রেক যাবে, বাট আমরা চেষ্টা করেছি যতভাবে আপনাদেরকে মানে অংশগ্রহণ করানো যায় আমাদের প্রোগ্রামের সাথে। আপনারা জানেন যে অনেক সময় অনেকভাবে আমরা কিন্তু বিভিন্নভাবে প্রতারিত হয়ে থাকি, অনেক আপনারা শুনে থাকেন অনেক সময় যে অনেক কন্টেন্ট দেখা যাবে যে অনেক বানানো, অনেক মিথ্যা, বাট গুরু এটা ভালো বলতে পারবেন যে আমরা চেষ্টা করি আপনাদের জন্য যতটুকু সম্ভব, এটা কতটুকু আপনাদের জন্য কানের জন্য ভালো, আপনাদের মনের জন্য ভালো, আমরা সেটা চিন্তা করি না, আমরা চিন্তা করি সত্য কোনো কিছু তুলে ধরতে, এবং অবশ্যই আমাদের সামাজিক ব্যবস্থা মাথায় রেখে আমাদেরকে এটা চিন্তা করতে হয় যে আমাদের সেভেন এইটে পড়া লিসেনারও কিন্তু আমাদের প্রোগ্রাম শোনে। তো এইসব জিনিস চিন্তা করেই কিন্তু আপনাদেরকে আমরা রগরগে অনেক কিছু থেকেই বঞ্চিত করি। তো অবশ্যই আমরা সবাই মিলে চেষ্টা করব একটা ভালো সমাজ গঠনের জন্য, এবং গুরুর নেতৃত্বে আমরা সে কাজগুলো আমরা আমাদের মতো করে যাব। তবে আরেকবার কথাটা বলে যাই, এখন থেকে আপনারা যারা কাপল, যারা শুনছেন, কাপল বলতে বিবাহিত হতে পারেন বা প্রেম করছেন এরকম কাপলও আছে, তো যারা প্রোগ্রামটা শুনবেন তারা আমাদের পেজে কমেন্টস করবেন আমাদের পোস্টের নিচে, সেখান থেকে আমাদের টিম ওই আপনাদের কমেন্টস যাদের ভালো লাগবে এমন একজন কমেন্টসকারীকে আমরা সাথে মানে ফোনে নিব এবং তাদেরকে শুভেচ্ছা জানাবো এবং তাদের জন্য একটা গান প্লে করব। মাঝরাতে যদি এরকম একটা ভালো সময়ের ভিতরে এরকম একটা এক্সপিরিয়েন্স আপনার মানে হয়ে যেতেই পারে এবং সেটা আশা করি ভালো লাগবে আপনাদের। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ গুরু,
থ্যাংক ইউ। ইনফ্যাক্ট এটা আমাদের প্ল্যানিং ছিল, আমি চাচ্ছিলাম যে প্রডিউসারের মাধ্যমে জিনিসটা আনভিল হোক, কারণ আপনাদেরকে ভালো লাগা দিয়ে আরেকটি প্রচেষ্টা মাত্র, এবং যে কথাগুলো পাশাপাশি ভাবে প্রডিউসারের মধ্যে উপস্থাপিত হল অনেকেই অনেক কিছু এখন কিন্তু জানতে পাচ্ছেন মিডিয়াতে, স্পেশালি ভার্চুয়াল মিডিয়াতে। বাট আমাদের যেটি ভাবনার জায়গা ছিল যে আমাদের এই প্রোগ্রামটা আমি করে আসছি বহু বছর, এই প্রোগ্রামটাকে অনেকে এই ধরনের এই ফরম্যাটের প্রোগ্রাম করে এটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট কোনোভাবেই যেন আমরা আমাদের কন্টেন্ট বা প্রোগ্রামের জনপ্রিয়তার স্বার্থে আমাদের পা যেন পিছলে না যায়, আমরা যেন অনৈতিক কোনো কাজের মধ্যে জড়িয়ে না পড়ি, আমরা যেন যে কথাটা প্রডিউসার বলছিল যে রগরগে কোনো কন্টেন্ট ব্যবহার করে অহেতুক বিখ্যাত হওয়ার চেষ্টা না করি বা বা কোনো মিথ্যা তথ্য, বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে কারো দৃষ্টি আকর্ষণ করা বা পেজে লাইক বা হিট বাড়ানো বা অথবা নিজের নিজেকে বিখ্যাত করার প্রচেষ্টা করা, সেই চেষ্টাতে যেন না যায়। আমি আসলে যে সোজা পথ ধরেছি বহু বছর এই এফএম ইন্ডাস্ট্রির মাধ্যমে সে সোজা পথ থেকে সরে আসিনি, আসতে চায়ও না। আমার জীবনাবসান পর্যন্ত স্রষ্টা যেন আমাকে কখনোই লোভাতুর না করে তোলেন, কখনো যেন ওই ধরনের কোনো কিছুর পার্ট আমাকে কখনো না হতে হয়, কারণ আমি তাতে আমি লস কিন্তু হয়নি। সঠিক পথে থাকলে হয়তো সাময়িকভাবে মানুষ ঠেকে, কিন্তু কখনোই ঠকে না, কারণ স্রষ্টা তার দায়িত্ব নিজে নিয়ে নেন। যে কারণে আমি কিছু মানুষের ভালোবাসা পেয়েছি, যে ভালোবাসা আমার বহু জন্মের পাওয়ার ফসল, বহু জন্মের জন্মান্তরের ফসল, যে ভালোবাসা আমি দেখেছি মানুষের চোখে, সে সংখ্যায় খুবই কম হোক, সে ভালোবাসা অনেক কপাল করে আসলে মানুষ মানুষের চোখে দেখতে পায়। তো ভালো পথে থাকা, সঠিক পথে থাকা, শুধু শুধু বিখ্যাত হওয়ার জন্য আজেবাজে কাজের মধ্যে না যাওয়া, এটার কিন্তু বড় পাপ দিয়ে এটা। তো আমি কিছু টেক্সট পড়ব, তার আগে তাসমিয়ার কাছ থেকে একটু ঘুরে আসি।
একেবারে তাই, আপনারা শুনছেন ঢাকা এফএম 90.4 এন্ড ইয়েস, ফিরে আসলাম কিন্তু তাসমি আবারও, এন্ড আমি আজ যে তাসমি আছি সেটা আগে বলে ফেলেছি, লিখে পাঠান আপনার লাইফের, আপনার বাসায় ক্যাম্পাসে বা আপনার ফ্রেন্ড সার্কেলে সবকিছু কেমন চলছে, আপনার ফ্রেন্ড সার্কেলে মানে আপনাকে কি নাম দিয়েছে, এইসব কথাগুলো কিন্তু আমাদের সবার জানতে খুব বেশি ভালো লাগে, রাইট? এবং এই কথাগুলো জানানোর সুযোগ কিন্তু দিয়ে দিচ্ছি আমরা, কেন জানেন, যেখানে যান না কেন সবসময় কিন্তু ঘর বাড়ি ছেড়ে মানে বাইরে আমাদের অনেকেই বসে থাকে, কারো বাসায় বেড়াতে যায়, কোনো ইভেন্টে যায়, কোনো রেস্টুরেন্টে যায়, এরকম কিছু ফ্রেন্ড থাকে যে সবসময় বাইরে বসে থাকে, তাই না? হোমলেস মফিজ চলে যাবে বাইরে, মানে আমরা অনেক সময় মফিজে বলে থাকে, কারণ ওর ফোনে ইনডোর আউটডোর নেটওয়ার্ক একেবারে খারাপ। আসলে এটা প্রায় হয়, আমরা যখন বাসায় থাকি ইনডোর আউটডোর নেটওয়ার্ক খুব খারাপ পাই, রাইট? তো এইসব প্রবলেমগুলো আশা করি আর হবে না যখন 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 আমরা সবাই মিলে আপনার সেই বন্ধুটাকে বলবো রবি সিম কিনতে, তাই না? আর রবি স্ট্রং নেটওয়ার্ক, ইনডোরও স্ট্রং আউটডোরও স্ট্রং, সো যেখানে যান না কেন, যাই করেন না কেন, রবি নেটওয়ার্ক ঘরও স্ট্রং বাইরেও স্ট্রং, সবখানেই সমান স্ট্রং, রাইট? সো এই মুহূর্তে আমাকে চলে যেতে হচ্ছে আবারও একটা গানে, এই গানের পর কিন্তু আমরা আবারও ফিরব, শুনতে থাকুন সাথে থাকুন ঢাকা এফএম 90.4 এন্ড ইয়েস, এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। আর এখন আমরা যে গানটা শুনব অসম্ভব সুন্দর একটি গান আমল মালিকের কণ্ঠে, বল তো না যারা, এনজয়।
শুনছিলাম অসম্ভব সুন্দর একটি গান আমার মালিকের কণ্ঠে বল দো না যারা গানটা নিজেও আমার শুনলে আমার নিজের কাছে খুব বেশি ভালো লাগে। আসলে অনেক সময় এরকম কথা হয় যে কথাগুলো আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না, আর বলার জন্যই কিন্তু ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। ফ্রেন্ডস, আমি কিন্তু চলে আসলাম আবারও তাসমিয়া একটা গান শোনার পর, তাই না? আর আজ কিন্তু আমি চিন্তা করেছি যে শো শেষে আমার ফ্রেন্ডের সাথে দেখা করবো, হ্যাং আউট করবো, মানে সকালবেলা, সকাল যখন হয়ে যাবে, আমরা যেহেতু আগামীকাল ফ্রাইডে, তো মানে একটু পরে ফ্রাইডে শুরু হয়ে যাবে, তো আমি কিন্তু তার সাথে দেখা করবো, তাই না? আর দেখা করতে গেলে হবে কি যে আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই দেখা যায় নেটওয়ার্কই পাই না, তো নেটওয়ার্ক না পেলে হয় আমার একটা বন্ধু কি করে রেস্টুরেন্টের বাইরে চলে যায়, এটা কি ঠিক? তো আমি তাকে বললাম তুই রবি নেটওয়ার্ক নে, ঠিক আছে? কারণ রবি নেটওয়ার্কের সমস্যাগুলো নেই, রবির স্ট্রং নেটওয়ার্ক, ইনডোর স্ট্রং, আউটডোর স্ট্রং, সো যেখানেই যাই না কেন, যেখানে যাই করি না কেন, রবির নেটওয়ার্ক ঘরও স্ট্রং, বাইরে স্ট্রং, সবখানে স্ট্রং। বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটি টুইং ব্রেকে, ফিরে আসছি নতুন একটি আওয়ার। এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং রিং স্বাদে টুইং।
হারানো দিনের গান শুনতে কার না ভালো লাগে, যে গান চিরসবুজ, ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া,
যে গান মন ছুঁয়ে যায়, যে গান আজও অমলিন,
কফি হাউসের সেই আটটা আগার নেই, আগার নেই।
এই ধরনের ক্লাসিক গানগুলো শুনতে টিউন ইন করুন ক্রাউন সিমেন্ট ক্লাসিক সেশন রবি থেকে বৃহস্পতি সকাল ৯টায় শুধুমাত্র ঢাকা FM 90.4 এ।
সারা দেশে সবার সাথে ঢাকা FM 90.4।
লেখা অল ইউ ক্যান ইট বাফে, কিন্তু খাওয়ার সময় বলে আধা ঘন্টায় খেতে হবে।
বললো যতবার ইচ্ছে টিকিট দিয়ে গেম খেলতে পারবো, কিন্তু খেলতে গিয়ে বলে ম্যাক্সিমাম দুইবার সম্ভব।
অফারে লেখা 20% ডিসকাউন্ট অন ক্লোথস, ভিতরে গিয়ে দেখি শুধুমাত্র সুইমওয়্যার।
এইসব অফার বাদ দিন, এখন ব্যবহার করুন আম্বার আইটি ইন্টারনেট, অপটিক্যাল ফাইবার ইন্টারনেট কানেক্টিভিটি ফর হোম অ্যান্ড স্মল অফিসেস উইথ রিয়েল আইপি অ্যান্ড নো ফেয়ার ইউজেজ পলিসি। বিস্তারিত জানতে ভিজিট করুন www.ambarit.com.bd অথবা কল করুন 09611333777।
আপলোড দাও, ডাউন ডাউনলোড দাও, চেকিন মারো এখানে, ভিডিও দেখো সবখানে, 89 টাকা রিচার্জ করো এয়ারটেল নাম্বারে, 1 GB নেটের সাথে, ইউটিউব ফেসবুক বোনাস রে।
কি শুনতেছেন জানেননি, একেবারে ধাঁধার মতন ঢাকা FM 90.4।
ব্রেকফাস্টে কড়া ফেসবুকিং এর সাথে মগ ভর্তি হচ্ছে, লাঞ্চে ফুল প্লেট লেটেস্ট ভিডিও আর ডেজার্টে ননস্টপ মিউজিক, ডিনারে ডিনারে গরম গরম মুভি ডাউনলোড, আর যেখানেই হোক ইন্টারনেটে নো ডায়েটিং।
ইন্টারনেট ব্যবহারে যারা ডায়েটিং একদমই পছন্দ করে না, তাদের জন্য বাংলা লিঙ্কে 100% বোনাস, বোনাস সহ 3 GB মাত্র 99 টাকা রিচার্জে ও 5 GB মাত্র 129 টাকা রিচার্জে। বিস্তারিত জানতে ভিজিট করো bangalink.net। বাংলা লিঙ্কে ইন্টারনেট চলছে, চলতেই থাকবে।
কি ভাই, বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমে একাকার,
পেস্টিস পাংচার,
আবার রং করার টেনশন,
নো টেনশন। এসে গেল ন্যানো অ্যাডিটিভ সমৃদ্ধ বার্জার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট লং লাইফ, যা বাড়ির বাইরের দেয়ালে ধুলো ময়লা জমতে দেয় না, ফলে দেয়াল থাকে সুরক্ষিত বছরের পর বছর।
আপলোড দাও, ডাউন ডাউনলোড দাও, চেক ইন মারো এখানে, ভিডিও দেখো সবখানে, 89 টাকা রিচার্জ করো এয়ারটেল নাম্বারে, 1 GB নেটের সাথে, ইউটিউব ফেসবুক বোনাস রে।
আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরু নেই শেষ চলছে ক্লেমন ফ্রেশনেস,
আপলোড
দাও, ডাউন ডাউনলোড দাও, চেক ইন মারো এখানে, ভিডিও দেখো সবখানে, 89 টাকা রিচার্জ করো এয়ারটেল নাম্বারে, 1 GB নেটের সাথে, ইউটিউব ফেসবুক বোনাস রে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিং টিং স্বাদে
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত ১২টা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা আমার প্রয়োজন বোঝে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এ কারণেই আমি
এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা আমার প্রয়োজন বোঝে। ক্লিমান ভালোবাসার বাংলাদেশ। ওকে, দ্যাটস রেডিও লিসনার প্রশুনছেন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, ঢাকা FM 90.4 টিউন করে আছেন। Yes, গুরু হিতেশাম আছে আমাদের সাথে, এবং আমার সাথে কিন্তু আজকে আছে ভালোবাসার গল্প বলতে নিয়ার। সো আমি একটি কথা বলবো না, আমার মনে হয় যে সবাই অতিজাগ্রহে বসে আছে কখন গুরুর কথা শুনবে। সো আমি গুরুর কাছে চলে যাচ্ছি।
একদম তাই, আমি আর সময় নিতে চাই না। নিয়াজের কথা শুনছিলাম যে থিয়েটার যেখানে গিয়ে সেই অভিনয়ের সাথে যুক্ত হয়, তারপর নিয়াজ, এরপরে মানে পড়াশোনা শেষ করা থিয়েটার, স্কুল কলেজ অবস্থায় থিয়েটার করেছি, এরপরে ঢাকাতে চলে আসা আমাদের 2009। ঢাকাতে আসার পরপরই যখন আমি ইউনিভার্সিটিতে জাস্ট ইন করেছি, জাস্ট ভর্তি হয়েছি, ঠিক ওই মোমেন্টে আমার ঢাকাতে আসার জাস্ট এক বছর হবে এরকম একটা সময়ে বাবার জব চলে যায়, বাবা জবলেস ওই সময়টাতে, আর আমি এবং আমার বড় ভাই দুইজনে ইমিডিয়েট বড় ছোট। তো ওই জায়গাটাতে, ওই সময়টাতে আমার এখনো মনে পড়ছে যে ওই সময়টাতে অনেক কষ্ট করেছি, অনেক সময় মানে এমনটাও হয়েছে, কখনো তো এটার সাথে পরিচিত ছিলাম না, বাবার কাছে চেতাম পাইতাম, কিন্তু তখন বাবার জব ছিল না, ওই প্র্যাকটিক্যালটার জন্য মানে আমি প্রস্তুত ছিলাম না, হঠাৎ করে এরকম একটা সিচুয়েশনে পড়ে যাব। তো এমন হয়েছে যে বাবাকে বলেছি, বাবা আমার হাত খরচের জন্য টাকা লাগবে, বাবা মুখের দিকে তাকিয়েছিলেন, বাবা বলেছেন ঠিক আছে একটু পরে নিয়ে যাও। এমন হয়েছে তার জমানো টাকা আছে হয়তো বা এটা দিয়ে তার কোনো একটা প্ল্যানিং ছিল, সেখান থেকে তিনি দিয়ে দিয়েছেন, মানে এরকম একটা সিচুয়েশন তখনও ওভাবে ফিল করতে পারিনি। তো একদিন দুপুরবেলা, বাবা ওই সময়টাতে ন্যাচারালি অফিস থেকে আসেন না, প্রাইভেট জব সবসময় তাকে পেয়েছি রাত্র 9টার দিকে, দুপুরবেলা গেমে একাকার ওভাবে এসেছেন, শার্টটা খুলে আমার মাকে দিতে দিতে বললেন যে এত চিন্তা করো না, যতদিন গায়ে শক্তি আছে কিছু না কিছু একটা করে তোমাদের চালিয়ে নেবে। তখন মা খুব আবেগপ্রবণ হয়ে তাকে বলেছিলেন যে তোমার তো অ্যাকচুয়ালি কিছুই নেই, তুমি তো চাইলেও মানে তোমার না আছে গাড়ি, না আছে বাড়ি, বা খুব যে তোমার অর্থ সম্পদ আছে সেটাও নেই। ঠিক ওই সময়টাতে, ওই সময় আমি অন্য রুমে বসে কম্পিউটার গেমস খেলছিলাম, তখন আমি এটা শুনতে পাই। তো বাবা তখন বললেন যে আমার, হ্যাঁ তুমি যে কথাটা বলো যে আমার কোনো কিছু নাই, আমার মাকে বলতেছিলেন, বাট তুমি হয়তোবা খেয়াল করনি যে আমার এই যে দুটো সন্তান, আমার যে দুটো ছেলে, এই দুটো সন্তানই একদিন আমাকে গাড়ি বাড়ি এভরিথিং সবকিছু ভুলিয়ে দিবে। ওই দিনটাতে আমার, তখন আমি গেম খেলছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে লোকটা এত পরিশ্রম করে আমাদের দুই ভাইকে মানুষ করতেছেন, তো আমি ওই জায়গাটাতে বসে আজকে
পাশের রুম থেকে শুনলেন,
হ্যাঁ আমি পাশের রুমে গেমস খেলা অবস্থায় শুনতে পাচ্ছিলাম। তো তখন আমি ওখানে যাই এবং বাবাকে জিজ্ঞেস করি, বাবা কোনো সমস্যা কিনা, তখন তিনি বললেন যে সমস্যা শুনেই বা তুমি কি করবা, আরো বড় হও, সমস্যা শোনার মতো বয়সটা তোমার হয়নি, সমস্যাটা শোনার মতো এখনো তোমার বয়স হয়নি। দেন আমি তারপর ফিল করলাম যে অ্যাকচুয়ালি হোয়াট হ্যাপেন্ড, আসলে কি হয়েছে যার কারণে বাবা আমাকে এটা বলতেছেন না, আসলে কোন একটা সমস্যা। দেন আমি মাকে জিজ্ঞেস করি খাওয়ার সময় যে মা কোনো প্রবলেম কিনা, তখন মা বললেন না তোমার বাবার অফিসে একটু প্রবলেম হয়েছে, আসলে আমি জানতাম না যে তিনি জবলেস, তাও প্রায় 2 মাস হয়ে গেছেন তার চাকরি নেই। ওই সময়টাতে আমার কাছে মনে হলো যে একটা কিছু করার দরকার, এখন তো ইউনিভার্সিটিতে পড়ি, এখনো যদি বাবার উপর ডিপেন্ড করি তাহলে তো হবে না। ওই সময় আমি,
তখনই কি কথা প্রসঙ্গে জানলেন যে বাবা জব নাই?
না, তখনই আমি মায়ের কাছ থেকে জেনেছি, বাবা তখন ওয়াশরুমে ছিল।
কিন্তু বাবা ঠিকই টাইম মতো বের হয়ে যেতেন,
বাবা প্রতিদিন সকালবেলা বেরোতেন, তিনি আবার ইভিনিং শিফটে চলে আসতেন বাসায়, এসে অ্যাকচুয়ালি সে এই সময়টাতে নিউ কোনো জব সার্চ করতেন, আর এমন একটা এজে এসে তার, তিনি জবলেস হন যখন আসলে জব পাওয়াটা একটু টাফ, আর যেহেতু কোম্পানিগুলোতে করতেন
তিনি মার্কেটিং ডিপার্টমেন্টে ছিলেন। সো এই যে ওভারঅল বাবা নিজেও এটা বলতেন মাঝে মাঝে আমাদেরকে বলতেন যে অ্যাকচুয়ালি কোম্পানি মার্কেটিং এর জন্য চায় ইয়ং স্মার্ট, আমার সিনিয়র সিটিজেনকে চায় না। তো তখন আমার কাছে খুব খারাপ লাগে যে আমরা দু ভাই মিলে যদি একটু কিছু করতে পারি তাহলে বাবার অন্তত এই জায়গাটা, বাবার কাছে যেটা আজকে মাকে বলছেন যে তুমি তো ভাবতেছো আমার কিছু নাই, আমার ব্যাংকে টাকা নাই বা আমার কোনো গাড়ি নেই বাড়ি নেই, কিন্তু এই যে আমি দুইটা সন্তানকে মানুষ করতেছি এরা দুটোই আমার ব্যাংকের টাকা, এই দুইটা ফিক্সড ডিপোজিট করে রাখলাম, একদিন এরাই আমাকে দিবে। তো ওই জায়গাটা থেকে আমি ফার্স্ট, তখন আমি কখনোই কাউকে পড়াইনি, মানে টিউশনির করা শুরু করিনি,
প্রয়োজন তো হয়নি,
প্রয়োজন হয়নি। তো তখনই ফার্স্ট আমি টিউশনি শুরু করি একটা ভার্সিটির বড় ভাইয়ের মাধ্যমে, ধানমন্ডিতে ইংলিশ মিডিয়ামের দুটো বাচ্চাকে পড়ানো শুরু করি। তো তখন ফার্স্ট যেদিন আমি প্রথম টিউশনির টাকাটা পাই, পেয়ে বাবার হাতেই দেই যখন, তিনি অনেকক্ষণ আমার দিকে তাকিয়েছিলেন, আমার মায়ের নাম মিনেরা, তো তিনি মিনু বলে ডাকেন, তিনি ওই রুম থেকে রান্নাঘর পর্যন্ত শাউট করতেছেন যে মিনু তোমার ছেলেরা বেশ বড় হয়ে গিয়েছে, তুমি আর চিন্তা করো না। তারপরে
টাকা হাতে পাওয়ার পর,
হ্যাঁ টাকা হাতে পাওয়ার পরে আমার মাকে ডেকে বলতেছেন তোমার ছেলেরা বেশ বড় হয়ে গিয়েছে আর চিন্তা করো না। এর মধ্যে আমার যেটা হয়েছে যে বাবা আমাদের দুই ভাইকে, দুই ভাইকে নিয়ে আবার এরকমটাও বলে বলতেন যে তোরা এত টেনশন নিস না, যে বাবা জব,
বাবার উচ্ছ্বাসের কথাটা মনে পড়ে যেভাবে উনি রিয়্যাক্ট করেছিলেন যখন টাকাটা হাতে,
হ্যাঁ বাবার ওটা
একদম ডিটেলে বলেন তো নিয়াজ,
বাবা
তো বাবা নাই না বুঝছেন না, এসব দেখলে একটু ভালো লাগে, আমার কিছুই যেমন বাবা দেখে যেতে পারেননি, এক বিশাল অসম্পূর্ণতা আমার জীবনে। এই যে আপনারা ভালোবাসেন কত কি বলেন, মন ভরে কলিজা ভরে না যেহেতু বাবা দেখেনি।
অ্যাকচুয়ালি বাবা টাকা হাতে নিয়েছিলেন, তার ভয়েসের মধ্যে উচ্ছ্বাসতা ছিল কিন্তু তার চোখে কখনো আমি খুশি খুঁজে পাইনি, বরঞ্চ তার চোখে ছিল একটা কষ্ট,
তাই না,
যে কেন আমার ছেলেটা
এই বয়সে এরকম,
এই বয়সে কেন সে আমার কাছে টাকা এনে দিবে। দেন আমাদের দু ভাইকে ডেকে এটাও বলেছেন চিন্তা করো না, যতদিন লোকাল বাসে দৌড়ে উঠতে পারবো ততদিন আমি আর্নিং করব, তোমরা দু ভাই মনোযোগ দিয়ে পড়ো। আজকে জানি না বাবা শুনতেছেন কিনা, বাট সত্যি বলছি কখনো বলতে পারিনি, তোমার কষ্টটাকে অরিজিনালি আমরা ফিল করি, আমিও ফিল করি, আমার বড় ভাই দুই ভাই ফিল করি, কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি আসলে, সুযোগ হয়ে
আমরা বলতে পারি না, আমার পরিবারটা এরকমই ছিল,
মানে
কখনো ফ্রিলি কথা বলতে পারিনি।
প্রাইভেট জব তো বাবার, মানে আমি পুলিশ লাইনে পড়াশোনা করেছি, সকাল 7টার সময় উঠে আমাকে চলে যেতে হতো, বাবার সাথে ওইভাবে দেখা হতো না, আবার রাতে যখন আসতাম তখন হয় কোনো না কোনো প্রাইভেট টিউটর আমাকে পড়াচ্ছেন, বাবা এসে খাওয়া দাওয়া করে তার অফিসের 24 আওয়ার্স ফোন নিয়ে,
ওদের ভালোবাসা শুধু কষ্ট দিয়ে দেখাইছেন, কখনো মুখে বলতে পারেনি, শেয়ার করতে পারেনি কখনো। আমাদের ক্ষেত্রেও তাই হতো, ইনফ্যাক্ট আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এই ট্রেডিশনটা
বাবার সাথে ওভাবে তো আসলে ইন্টারেক্ট হতো না, তবে মায়ের সাথে অনেক কিছু শেয়ার করতাম, মায়ের সাথে শেয়ার করা, মা আমাকে ডেকে জিজ্ঞাসা করতেন যে কোথা থেকে টাকা পাও, কিভাবে কি পড়াও, দেন পড়াতে গেলে মাও ফোন দিতেন এখনো শেষ হয়েছে কিনা,
বা পাগল প্রায় ভালোবাসা তার সন্তানের জন্য, তার প্রতি মুহূর্তের জন্য কিন্তু ওনার জীবন বাজি রাখতে আপনাদের জন্য কোন রকমের কোন দ্বিধা নেই।
সেটাই আসলে ছোটবেলা থেকে এমন হয়েছে, আমি মানে আমাদের দুই ভাইয়ের মধ্যে আমি প্রচন্ড দুষ্ট ছিলাম, এমনও ম্যাক্সিমাম ডে হয়েছে যে বাবা রাগ হয়ে বাসা থেকে বের করে দিয়েছেন যে যা তুই চলে যা, তো আমি সিঁড়িতে বসে আবার মাকে,
এখন যখন দূরে থাকেন বাবার এই ফুটের কথাগুলো মনে পড়ে, এই কষ্টের কথাগুলো মনে পড়ে, বাবার এই যে ঘরমাক্ত চেহারার কথা মনে পড়ে, একটা মানুষ কতখানি অসহায় হলে, কতখানি কষ্ট পেলে সবকিছু লুকিয়ে রাখে তার সন্তানের কাছে, একরকম লুকিয়ে লুকিয়ে সকালবেলায় মাথা নিচু করে বের হয়ে যাওয়া, পরাজিত সৈনিকের মতো মাথা নিচু করে ঘরে ঢোকা, তাকে সমাজ রিজেক্ট করতেছে, কর্পোরেট কোম্পানিগুলো রিজেক্ট করতেছে, কারো বিজনেস হবে না তাকে দিয়ে, তাকে চোখের সামনে মুখের সামনে বলে দিচ্ছে যে বাবাকে কেউ যদি কড়া চোখে একটা কথা বলে আগুন মাথায় উঠে যাওয়ার কথা, সেই বাবা প্রতি মুহূর্তে মানুষের কাছ থেকে রিজেক্টেড হচ্ছে, সমাজ পৃথিবী দুনিয়া কর্পোরেট ওয়ার্ল্ড প্রতি মুহূর্তে জানিয়ে দিচ্ছে ইউ আর নট ফিট ফর দিস ওয়ার্ল্ড, ইউ আর রিজেক্টেড, তাহলে কত কষ্ট নিয়ে উনি রিজেকশন মাথায় নিয়ে দায়ে দাঁড়ে ঘুরেছেন।
অ্যাকচুয়ালি এখনো ইচ্ছা হয় যে কখনো যদি বাড়িতে ওইভাবে নিজেকে হাইলাইট করতে পারি, বা কখনো যদি আমার সুযোগ আসে, বা আমি যদি কখনো আলাদিনের চেহারা পাই, তাহলে আমি আমার ফাদার মাদার এই দুইটা পার্সনকে একটু সুখ দিতে পেরেছি। বা আমার বাবা একদিন আমি যেই মোমেন্টটা দেখেছিলাম সেই ঘর্মাক্ত মোমেন্টে ঘাম নিয়ে ই করে এসেছিলেন, বাবা যেন আবার একদিন বলে যে না আমার আসলে যে কিছু নেই, এটা আমার মাকেই যেন সে বলে যে এটা তুমি ঠিক বলেছ, তুমি ভুল বলেছ যে আসলে আমার কিছু নেই রং, এবং এই দুইটা সন্তান
যে ভবিষ্যৎবাণী করেছিল সেটা ঠিক ছিল,
সেটা যেন আমি করতে পারি, ওই জন্যই কাজ করে যাচ্ছি, জানি না কতদূর করতে পারবো।
অ্যাপার্ট ফ্রম ইউর ফ্যামিলি লাইফ স্পেশালি, আমি একটু আবেগঘন হয়ে গেছি স্বাভাবিক, আমরা তাও তো আপনি আছেন, সুযোগ আছে, আমার তো সেই সুযোগটাও নাই, লোকে বলে উপর থেকে নাকি সবকিছু দেখেন তারা, তাই যদি হয় তাহলে এটাই সান্ত্বনা আর কি। আপনি বলছিলেন তারপর ঢাকায় স্ট্রাগল শুরু হলো আপনার, আপনি চাকরি পার্ট টাইম এসবের মধ্যে ব্যস্ত হলেন, তারপর
আমি চাকরি পার্ট টাইম একটা জব নিচ্ছি, এর অবসর সময় টিউশনই করতেছি, ঠিক এমন মোমেন্টে আমি আবার মিডিয়ার সাথেও জড়িত আছি, অ্যাসিস্ট্যান্সি করছি তখন ডিরেক্টর সালাউদ্দিন লাভলুর সাথে, তারপরে তার আজারুল আলম মামা, আজারুল আলম বাবু মামা, এদের সাথে কাজ করতেছি। তো নারায়ণগঞ্জে একটা এবির কাজ করতে গিয়েছিলাম, অডিও ভিজুয়ালের কাজ, ওখান থেকে ফেরার পথেই বেসিক্যালি আজকে আমি যে ভালোবাসার গল্পটা বলতে এসেছি তার সাথে আমার পরিচয়। ইউনিটের গাড়িতে করে ফিরছিলাম নারায়ণগঞ্জ থেকে, তখন প্রচন্ড জ্যাম ঠেলে নারায়ণগঞ্জ থেকে অনেক কষ্ট করে মোর দ্যান টু আওয়ার্স, দুই ঘন্টারও বেশি সময় গিয়েছে আমার গুলিস্তান অব্দি আসতে। এরপর প্রোডাকশন গাড়ি থেকে আমি নেমে যাই বিরক্ত হয়ে, যে আমি এখান থেকে হেঁটে চলে যাই, এটা আমার জন্য বেটার। তো ওই সময়টাতে আমার কাজিন, আমার বোন খিলগাঁওতে থাকে, তিনি কল করেছেন, কারণ আমার একটা ভাগ্না আছে, সে খুব পছন্দ করে আমাকে, তো সে মামা মামা করে অস্থির আমি যেন তার সাথে একটু সময় কাটিয়ে যাই, ওই জন্য আমি যাব। তো আমি গাড়িতে উঠে লোকাল বাসে উঠেই দেখলাম যে ওভারঅল সব ফুলফিল, শুধুমাত্র একটা মেয়ে বসে আছে এবং তার পাশের সিটটা ফাঁকা আছে, বাট মেয়েটা উইন্ডোর পাশের সিটটা ফাঁকা রেখে এপাশে বসে আছে। আমি তাকে রিকোয়েস্ট করলাম যে প্লিজ আপনি যদি ওপাশে একটু চেপে বসতেন আমি এখানে বসতে পারতাম, তারও সেম কোশ্চেন যে আপনার ভিতরে বসতে অসুবিধা কি। তো আমার ওই ওখানে একটু আমার এমনিতেও আমি একটু ঘাড়তারা স্বভাবের এই কথাবার্তা বলি, ওখানে আমাদের দুজনের মাঝে ঝগড়া লেগে যায়।
কেমনে এটা থেকে ঝগড়া কেমনে এটা একটু শুনি,
কারণ আমি তাকে বলছি যে আমি সামনে নেমে যাবো, সেও সেম রিপ্লাইটাই দিচ্ছে আমি সামনে নেমে যাবো, আমি বললাম আমি খিলগাঁও নামবো, সেও সেম রিপ্লাই দিচ্ছে আমি খিলগাঁও নামবো, সো দুজনেরই
কেউ জানলার সেটা যাবে না,
যাবে না,
কিন্তু আমরা তো
কিন্তু ন্যাচারালি, হ্যাঁ ন্যাচারালি, বা একটা মেয়েকে আমি এমনিতে দেখলে দেখি যে মেয়েটা জানালার পাশেই বসতে যাবে, আমি এপাশে। তো এইরকম একটা সিচুয়েশনে বাসের অন্যান্য যাত্রীরাও বলছে যে ভাই তোমার যদি অসুবিধা হয় তুমি একটু ভিতরে বসো না, একটা দিক তো ছাড় দিতে হবে, এটা তো এমন না তোমরা যা শুরু করছো তাতে একটু পরে পৌঁছে যাবে।
ঝগড়ার মাত্রাটা কি ছিল লাস্ট?
ঝগড়াটার মাত্রাটা কথা কাটাকাটির পর্যায়ে ছিল এবং কেউ কাউকে ছাড় দিব না এরকম একটা সিচুয়েশন ছিল, যে আমার কথা হচ্ছে আমি যেহেতু বলেছি এপাশেই বসবো,
মানে অনেক বেশি খেপে যাননি,
না 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 অনেক বেশি খেপে যাইনি আমরা,
জানলার পাশে যাবি কিনা বল, মানে জানলায় এরকম কিছু ছিল না।
আচ্ছা তাও ভালো। তো ওখান থেকে বাস থেকে নেমে যেহেতু আমি আমার বোনের বাসায় যাব, তো গাড়ি থেকে নামার পরে দেখলাম মেয়েটাও একই দিকে আগাচ্ছে, তো কিছুদূর হাঁটার পরে মেয়েটা একটু দাঁড়িয়ে গেল এবং এবার চোখ গরম করে বেশ অ্যাগ্রেসিভ মুডে আমার দিকে এগিয়ে আসলো, আপনি আমাকে অনেকক্ষণ ধরে ফলো করছেন কারণ কি? তো অ্যাকচুয়ালি আমি তো তাকে ফলো করিনি, আমি আমার বোনের বাসায় যাব, আনফর্চুনেটলি তার বাসাটাও সেম একই ওয়েতে। তো আমি তাকে বুঝিয়ে বললাম যে ভাই এখানে মানে এমন কিছু না, মানে বলতে গেলে অনেক কিছু বলতে হয়, সেরকম করে বললাম আমি এভাবেই বলেছিলাম যে নিয়াজের মার্কেটটা তো ড্যাম হয়ে যায়নি যে আপনাকে ফলো করতে হবে,
নাম বলেছিলেন
আমি নিয়াজের মার্কেটটা তো ড্যাম হয়ে যায় নাই যে আপনাকে ফলো করতে হবে, ঠিক তখনই সে শাউট করে ওঠে যেরকম মানে সস্তা মার্কেটিং পলিসি আপনাদের দ্বারাই হয়, আমাদের এসব যায় না, কার মার্কেট ড্যাম হয়েছে কি হয়নি জানি না, সে বাস থেকে শুরু করে স্টিল নাও আপনি আমাকে ফলো করছেন, আপনার যেদিকে যাওয়ার সেদিকে যান। তো তার উপরে রাগ করে আমি রাস্তা ক্রস করে,
ভুল রাস্তা ঢুকে গেলেন
না না, তার উপরে রাগ করে রোড ক্রস করে আমি গাড়িতে উঠে যাই, অন্য একটা রিক্সা নিয়ে এগিয়ে যাই। তো একটু পরে দেখতে পারলাম যে আমার ঠিক পিছনের রিক্সাটায় যেটা কিছুক্ষণ পরে আমাকে ক্রস করে সামনে চলে যাচ্ছে ওই মেয়েটা। তো আমি যেই বাসাটাতে উঠবো আমার বোনের বাসায় সেম একই জায়গায় গিয়ে দুটো রিক্সা থামানো হয়, ওখানে ওই মেয়েটা রিক্সা থেকে নেমে ভাড়া দিচ্ছে না এবং কোন জায়গায় ঢুকবে সেটাও বলতেছে না। আমি ভাড়া দিয়ে আমি কিছুক্ষণ তাকিয়ে আছি যে
দেখি
সমস্যা কি। তখন সে বলতেছে দেখুন এখন কিন্তু অতিরিক্ত মাত্রায় হয়ে যাচ্ছে, আপনি এই পর্যন্ত চলে আসছেন, আপনি আমার বাসা পর্যন্ত চলে আসছেন। তো আমি তাকে বললাম ভাই আপনার বাসায় আমি কেন আসব, আমি আসছি আমার বোনের বাসায়। তো বলতেছে এরকম অনেক ছেলে চেনা আছে, এরকম অনেকে এরকমটা করে। আমার প্রথম প্রথম পরিচয়ে তিনবার ঝগড়া হয়, চারবার ঝগড়া হয়,
তিনবার ফোর্থ,
হ্যাঁ ফোর্থ। এরপরে আমি বিরক্ত হয়ে যে আপনার এভাবে আসলে মানে আমি ইনসাল্ট ফিল করতেছিলাম। ঠিক আছে ভালো, আপনি যেখানে যাচ্ছেন যাচ্ছেন, আপনাকে ফলো করার মতো আমার অত টাইম নেই, আমি সারাদিন অনেক কাজ করেছি ক্লান্ত। অ্যাকচুয়ালি তখন আমি হাফ প্যান্ট পরা টি শার্ট পরা একটু এলোমেলো লাগছে, শুটিং থেকে এসেছি, আমার বোনের বাসায় চলে যাই। আর মেয়েটাকে ওখানে না কনফিউজ মনে হচ্ছিল, অ্যাকচুয়ালি সে কোন গেটে যাবে সে সেটা
আপনার কারণে হয়তো ঢুকছে না, ঢুকেই গেছে।
এরপরে আমি বোনের বাসায় উঠে যাই, বোনের বাসায় ওখানে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে বাংলাদেশের সাথে দুষ্টামি টুষ্টামি করে আমি চার পাঁচ ঘন্টা পরে বিকেলের দিকে লাঞ্চ করে বেরোই। আমি নিচে নেমেছি, আমি রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিছুক্ষণ পরে দেখি পাশের গেট থেকে ওই মেয়েটাই বের হয়েছে,
বলেন সে
কোচিং এ যাবে, এই জন্য বের হয়েছে। এবং বের হয়ে এবার রীতিমতো বিরক্ত, সে আপনি কি এতক্ষণ দাঁড়িয়েছিলেন আমার জন্য,
বলেন কি
সেম জায়গায় আমার
আমার নিজ ভাই খবরদার বললেন না যেগুলো নাটকের অংশ,
না না নাটকের অংশ না,
আমি কেউ একজন অবশ্যই কন্ট্রোল করতেছে।
আমি আমি
আপনার মেন ডিরেক্টর তো সালাউদ্দিন আবলু, রাইট?
হ্যাঁ আমার ওস্তাদ সালাউদ্দিন আবলু,
ক্যারিজমেটিক ডিরেক্টর। উপর থেকে কোন একজন তো ডিরেক্ট করতেছে, না হলে একই দিনে চার চারবার কোইনসিডেন্ট তো
অনেকখানি তাই হয়েছে। এরপরে ঠিক ওই জায়গাটা আমার খুব হাসি পায় এবং আমি তাকে হেসেই বলি যে আর ইউ ম্যাড, কখন সেই বারোটা বাজে তখন আমাদের মিট, তারপরে আমি চার পাঁচ ঘন্টা আপনার জন্য দাঁড়িয়ে আছি, আমার এত ঠেকা পড়ে নেই ভাই বলে আমি এগিয়ে যাচ্ছি। তো সেও যেহেতু রিক্সা পাচ্ছে না সেও এগিয়ে যাচ্ছে, তো আমার হাসিটাতে তার রাগটা হয়তো বা একটু দমে গিয়েছে। এরপর আমরা পাশাপাশি হাঁটলেও একটু ডিস্টেন্স রেখে হইল, আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি আবার একটু পিছনে ঘুরে দেখছি যে সেও কি আসতেছে। হ্যাঁ সে আসতেছে। তো ওই জায়গাটা আমি একটু দাঁড়ালাম যে আপনার যদি অসুবিধা হয় তাহলে রিক্সা ডেকে দিই। তখন সে একটু খোঁচা দিয়ে বলল যে রিক্সা তো আপনিও পাচ্ছেন না, তাহলে আপনি আপনার জন্যই ডাকেন। পরে একটা রিক্সাই পাওয়া গেল, তখন আমি বললাম আপনার যদি আপত্তি না
থাকে,
আপনার যদি আপত্তি না থাকে তাহলে আসেন শেয়ার করি। কিন্তু সে রাজি হলো না, সে শেয়ার করবে না, ঠিক আছে তাহলে আপনি যান। আবার মেয়ে মানুষকে যে সিম্পথি দেখাচ্ছি সেটাও সে নেবে না। অজ্ঞত আমরা দুজনেই রিক্সা ছেড়ে আবার হাঁটা শুরু করি। আমি নিলাম না, আমার খুব ভালো লাগতেছে এই জিনিসটা যে একজনকে মানে মানুষকে বিরক্ত করতে যে একটা মজা লাগে এটা আগে জানতাম না, ওই ওই দিন খুব ভালো করে ভালো লাগছে। তো ওখান থেকে আমি বাসা থেকে মূল মেইন রোডে আসতে আসতে আমাদের কথায় একটু মিচেল চলে আসে। এরপরে
মিউচুয়ালটা কেমনে আসে, কারণ ইটস এ গুড ট্রিক্স, আপনারটা তো কোইনসিডেন্টলি ঘটেছে, এখন আমি ইন্টেনশনালি ঝগড়া করতে যাব, আমি না আমার যে বাহিনী শুনতেছে ইন্টেনশনালি ঝগড়া করে তিনবার ঝগড়া করে পিটনি খেয়ে জেলে যাবে, আইদার প্রেম হবে
না। এক্ষেত্রে এক্ষেত্রে অ্যাকচুয়ালি তো প্লেয়ার তো দুজন, একজন আমি আর একজন আমার পার্টনার, তো দুজনকে অ্যাগ্রেসিভ হতে হবে তাহলে মেবি পসিবল।
দেখা যাক অ্যাগ্রেসিভ হয় নাকি চপ্পলের দাগ পুরো গালে চেপে যায় অথবা শ্রীঘরে জায়গা হয় সেটা আমরা জানবো। সো আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে কানেক্টেড থাকতে পারেন, ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পাচ্ছেন, যেখানে লাইক এবং কমেন্ট করে আপনারা যুক্ত থাকুন। এবং অফকোর্স এবং আপনারা নিজেরাও জানেন আজকে আমরা শেয়ার যারা করেছেন তাদের একজনকে ফোনে নিয়েছিলাম, হৃদয় ফ্রম বরিশাল। সো আমরা লিটারালি এটা মেনটেন করবো, তাসমিয়া ইটস ইউর রেসপন্সিবিলিটি, প্রতি সপ্তাহে যেন অবশ্যই আমরা আমাদের শেয়ারিং এর গেস্ট পেয়ে যাই, আগে যারা করেছিল সেখানটাও যেন আমরা বলবৎ থাকি।
জি গুরু, একেবারেই আমরা এখন চেষ্টা করবো সবসময়।
সামনে যারা শেয়ার করতেছেন তাদেরকে তো নিব, সেই সাথে আমরা চেষ্টা করবো পেছনে যারা শেয়ার করেছেন আর আগেও তাদেরকেও কভার করতে। শুনছিলাম নিয়াজের এক্সট্রিমলি কোইনসিডেন্টে ভরা, প্রিটি কোইনসিডেন্টে ভরা প্রেমের উপাখ্যান। এবং যারা যারা শিক্ষা নিতে চাচ্ছ এখান থেকে প্লিজ নিজের উদ্যোগে এই উদ্যোগটা নিবা, বলা তো যায় না এটার কারণে আবার স্যান্ডেলের ছাপ গালে বসে না যায়। তারপর
এরপরে আমি ওখান থেকে হাঁটতে হাঁটতে একটা সিচুয়েশনে আমি নিজে আগবাড়িয়ে বলেছিলাম যে ঠিক আছে যা হয়েছে অ্যাক্সিডেন্টালি যদি হয়েও থাকে তাও নামটা তো জানতে পারি। ঠিক ওই সময় এসে বললো যে আপনার যে আগে থেকে ইন্টেনশন ছিল সেটা বোঝা গেছে, কেননা আপনি সেকেন্ড টাইম যখন আমরা বাস থেকে নামি তখন নিজেই নিজের নামটা বলে দিয়েছেন, আমি অমনটা না,
আমি আর নিয়াজের মার্কেটা তো পড়ে যায়,
আমি আর অমনটা না। তারপর আমি তাকে বলি, দেন সে নাম আমাকে জানায় যে বারবি আশফি। তো আমি খুব অবাক হলাম যে এই ধরনের নাম তো হওয়ার কথা না। তো আমি ফেসবুকে সার্চ দিয়ে বেসিক্যালি দেখি এটা তার
বারবি ডল এগুলো শুনছি, বারবি আসফি।
ফেসবুকে সার্চ দিয়ে দেখি বেসিক্যালি এটা তার ফেসবুক আইডি,
ও আচ্ছা,
নাম না। তো আমি ওখানে তার সামনেই হাঁটতে হাঁটতে আমার ফোনে আমি তাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিই, তখন অ্যাকসেপ্ট করা হয়নি। পরে রাত্রে 9:00-10:00 দিকে আমাকে অ্যাকসেপ্ট করে ইনবক্স সাথে সাথে শুরু হয়ে গেছে, মানে আপনি যে একটা সেস্টার পর্যায়ে পড়েন সেটা আপনি প্রুভ করে দিলেন। এই জায়গাটাতে আমার খুব ভালো
লাগছে
আমাকে সরাসরি ইনবক্সে আপনি যে কি পরিমাণ সেস্টার সেটা তো প্রুভ হয়ে গেল,
বানানটা তো আসছে,
আপনি কি পরিমাণ সেস্টার সেটা তো প্রুভ হয়ে গেল। ঠিক আছে, আমি ওখানে মানে আমার সাথে তার ফুলফিল রিলেশনটাই টম অ্যান্ড জেরি ছিল। তো ওখান থেকে শুরু করে আমরা প্রায় এক বছর ফেসবুকে চ্যাটিং করা, এবং তার এই বাচ্চাম সুলভ আচরণগুলো আমার খুব ভালো লাগতো, যেন আমি নক দিলেও সেম কথাটাই বলতাম, কি খবর ছোট্ট বন্ধু, কি করছো, ঠিক সে রিপ্লাই দিল যে হ্যাঁ কি খবর ছেসরা বন্ধু, কেমন আছে। ওভাবে করে আমাদের
বাংলায় লিখতো না,
ইংলিশে সিএইচআর
বাংলায় লিখলে তো ছেসরা লিখতে কয়েকবার ছেসরাইতে হতো।
তারপর তো ওখান থেকেই আমাদের চ্যাটিং, এরপরে মোটামুটি আমরা এক বছরের মতো চ্যাটিং করি এভাবে, টম অ্যান্ড জেরি রিলেশন
দেখা হয়নি তো
না, এর মাঝখানে আমাদের দেখা হয়নি। আমি বেসিক্যালি তাকে নক দেওয়া হতো শুটিং এর গ্যাপে বসে আছি বা বাসের মধ্যে জ্যামে বসে আছি, ফেসবুকে আছি এই সময়টাতে, আর সেও খুব একটা আকবার ইয়ে করেনি। তো একদিন টিএসসিতে আড্ডা দিচ্ছিলাম ফ্রেন্ডদের সাথে, ওই সময় তাকে নক দেওয়া হয় যে কোথায় আছে, সে তখন বলতেছে যে বুয়েট ক্যাম্পাসের আশেপাশে। তাই আমি বললাম যেহেতু টিএসসিতে আসি আসো আড্ডা দিই, তো সে বললো ওকে আসতেছি। এই জন্য মানে একটা মেয়ে আসতেছে আমার সাথে দেখা করতে, আমি চেষ্টা করছিলাম ফ্রেন্ডদেরকে সব পাঠিয়ে দিই। তো ধীরে 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 একজন একজনকে বিভিন্ন আমার কাজ আছে, এই আছে, সেই আছে, সেই আছে করতে করতে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দিয়ে বিশাল বড় একটা সর্বনাশ করেছিলাম, কারণ সেই বুয়েট ক্যাম্পাস থেকে টিএসসি আসতে টোটাল আমাকে 1.5 ঘন্টা ওয়েট করাইছে। 1.5 ঘন্টা আমি বসেছিলাম, তারপরও আসে না, ফোন দিচ্ছি, ফোন কেটে দিচ্ছে, তো টেক্সট করতেছে। আমরা ফেসবুকে আমাদের নাম্বার নেওয়া হয়েছিল, টেক্সট করতেছিল যে হ্যাঁ আসতেছি অন দ্য ওয়ে, এভাবেই। পরে ওদিন আসে, ওদিন সে যে 1.5 ঘন্টা আমাকে বসিয়ে রেখেছে এটা আমি আবার শোধ নেই অন্যভাবে, তাকে নিয়ে আমি টিএসসি থেকে এই সামনে বসবো সামনে বসবো সামনে বসবো করতে করতে হাতির ঝিল পর্যন্ত আমি হেঁটে আসি তাকে নিয়ে। এবং ওই জায়গায় এসে আমি তাকে ফার্স্ট কোশ্চেন করি, মুখটা খুব শুকনো লাগতেছে কিছু খাবার, তখন সে বলে তুমি যে একটা স্যাসরা সেটা আরেকবার প্রমাণ করলা, হাতির ঝিলের কোথাও কোনো রেস্টুরেন্ট নাই, তুমি ভালো করে খেয়াল করো, তুমি ইচ্ছাকৃত ভাবে আমাকে এখানে নিয়ে
আসলেন্টস তখন মনে ছিল
না, তখন ছিল না, মাত্র তো ডেভেলপ হচ্ছে ওটা, যে তুমি যে কি পরিমাণ সেসরা তাহলে বুঝো অবস্থা। তো এটা নিয়ে আমি আবার মজার ছলে বললাম যে 1.5 ঘন্টা আমাকে ওয়েট করাতে নিয়ে
পুলিশ প্লাজায় ঢুকে নি,
তখন পুলিশ প্লাজা মেবি হয় নাই কোনো
প্লাজায়, আপনি বলছেন
না, আমি ওভাবেই আগাচ্ছিলাম ওদিক থেকে। তো আমার মাথায় একটা জেদ চাপছে যে আমি একটা জায়গায় একটা মানুষ বুয়েট থেকে যদি হেঁটেও আসে টিএসসিতে কতক্ষণই লাগবে, 10 মিনিট 20 মিনিট, মেয়ে মানুষ হলে 30 মিনিট একটু হেঁটে আসলে, 1.5 ঘন্টা আমাকে ওয়েট করাইছে। তো ওই জায়গাটা থেকে আমি এভাবে করে আমাদের এই ফার্স্ট ওই দিনই মিট করা। এরপর থেকে কেন জানি ঘন ঘন মিট করা হতো, প্রায় সপ্তাহখানেক এক সপ্তাহ পর পরই আমরা মিট করতাম। ও লক্ষ্মীপুর ক্যাম্পাসে সোহরার দিতে পড়তো, সোহরার দিতে গেলে আমি বাইরে থাকলে ফ্রি থাকলে আমিও যেতাম, আমি যে হ্যাঁ এমনিতে একটু আসছি বাংলা বাজারে, এভাবে বলে আমি জাস্ট অ্যাকচুয়ালি গিয়েছি আমি হয়তো দেখা করতে, আসছি বাংলা বাজারে এই সেই, এভাবে করেই পার করে দেওয়া। কারণ তখন আমার সিচুয়েশনটা এরকম ছিল না যে রিলেশন করব, কারণ আমার ফাইন্যান্সিয়াল অবস্থাটা খুব একটা ভালো যাচ্ছিল না, আমি ধানমন্ডিতে টিউশনি করে এসে টিএসসিতে হয়তো বা বসতাম।
একদমই তাই, অন্তরকে যদি বুঝিয়ে চেষ্টা করি অন্তর কি বুঝবে, ভালোবাসার প্রেম এমনই একটা জিনিস, নিজের মতো চলতেই থাকে চলতেই থাকে।
তো ওখান থেকেই ওর সাথে এভাবে পরিচয় প্রেম শুরু হয়ে গেল, আমি প্রেম বলবো না বেসিক্যালি দুজন দুজনকে না বলেই চলছে। এরপরে আমি রংপুরে যাই, রংপুরে যাওয়ার উদ্দেশ্যে একদিন যাচ্ছি, তো ওর বাসা যেহেতু খিলগাঁওতে আমি কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়েট করতেছি। ওই দিন আবার চ্যাটিং এ কোথায় আছো, আমি কমলাপুরে কি করতেছ, একটু বাড়িতে যাবো এই জন্য। তো ঠিক ওই সময়টাতে ও বলতেছে হ্যাঁ, ওর আবার একটা ব্যাপার কি মানে সবসময় আমি যেটা অপছন্দ করছি স্টিল নাও আমি দেখতেছি, আমি যেটা অপছন্দ করি সে সেটা পছন্দ করে, তার ওটা ভালো লাগে এবং সে ওইটা করবে, আমি যদি নিষেধ করি যে এটা করা যাবে না তাহলে সে ওটা করবে। তো তখন হ্যাঁ কমলাপুরে আসি, ঠিক আছে আমি এখানেই আছি, আর মনে হচ্ছে যে আমি মিথ্যে কথা বলতেছি, সে বললো কমলাপুরে আছি। আমি আবার ওভার কনফিডেন্স নিয়ে বলি, ঠিক আছে তাহলে আসো, এই যে আমি দাঁড়ানো আছি, এই যে হাত তুলছি দেখতে পাচ্ছ, এভাবে আমি কথা বলতাম। তো কিছুক্ষণ পরে আসলো কমলাপুরে, কিলিও থেকে চলে আসছে। কমলাপুরে এসে আমার ট্রেন আসতে লেট করতেছে, আমি অপেক্ষা করতেছি। তখন আমরা ভিতরে প্ল্যাটফর্মে বসে পাশাপাশি বসে বাদাম খাচ্ছি, তখন কথা বলতে বলতে ওই ফার্স্ট বলে, যদি তুমি মানে কোন ধরনের মেয়ে তোমার পছন্দ অ্যাজ এ লাভার বা ওয়াইফ। তখন আমি বললাম একটা মেয়ের মাঝে যে বৈশিষ্ট্য থাকা দরকার সেটা থাকলেই চলবে। আমি স্রেফ এতটুকুই তাকে বলেছি যে আমি একটা ওয়াইফ চাই, পার্টনার চাই, অ্যাজ এ ফ্রেন্ড, গুড ফ্রেন্ড, যাকে আমি বলবো না যে আমি খুব খারাপ অবস্থায় আছি, কিন্তু যে আমার চোখ দেখে বলবে যে হ্যাঁ কি হয়েছে তোমার, এতটুকু বলতে পারলেই এনাফ। আমাকে রিড করার মতো ক্ষমতা তো অন্য কাউকে দেয়নি, বাট আমার কি হয়েছে এটা জানার দরকার নেই, বাট সে যেন আমাকে দেখে বলতে পারে যে আমার কিছু একটা হয়েছে। তো এটা বলার পরে সে অনেকক্ষণ চুপ করে আসে। বললাম কেন, কারণ তো জীবনে কোনদিন বউ পাবা না,
আইনস্টাইন বিয়ে করতে হবে,
জীবনে কখনোই বউ পাবা না। পরে আমি তাকে বললাম যদি তুমি সিরিয়াসলি বলো তাহলে এক্ষেত্রে আসলে অ্যাকচুয়ালি আমি তো মিডল ক্লাস ফ্যামিলির, আর আমার ওইভাবে ইয়েও না যে আমি একজনের হাত ধরে চলে গেলাম তো হয়ে গেল, আমার ফ্যামিলি মেনটেন করে চলতে হয়, আমাদের সোসাইটিটা অন্যরকম। তো আমি হয়তো বা কাউকে পছন্দ হলে আমি আগে সবার আগে আমার বাসায় নিয়ে যাব, আমার মায়ের সাথে পরিচয় করাই দিব, ওই দিনটা অ্যাজ এ ফ্রেন্ডলি সে আমাদের সাথে থাকবে, পরে চলে আসার পরে আমি আমার মায়ের সাথে ডিসকাস করব যে মেয়েটা কেমন, যদি আমি লাইফ পার্টনার হিসেবে তাকে বেছে নিই, দেন মা যদি সায় দেয় তাহলে আমিও সায় দিব। তখন সে বললো বাবা, আমি বললাম আমার বাবাকে তো আমি চিনি, মা যদি হ্যাঁ বলে তাহলে বাবা হ্যাঁ, বাবার কাছে যদি কখনো যেয়ে বলি যে বাবা একটা মেয়েকে ভালো লাগে, বাবা একটু মুখের দিকে তাকাবে, তারপর বলবে তোর মায়ের সাথে শেয়ার কর, আর মাকে জিজ্ঞেস করবো কেমন মেয়েটা, হ্যাঁ ভালো, আচ্ছা ঠিক আছে দেখো কি হয়। তো বাবার নিজের চয়েস বলে কিছু আমি দেখিনি, সে নিজেও যদি জামা কিনে তাহলে মায়ের মুখের দিকে তাকায় থাকতো যে কোনটা কিনবো, মা যেটা ইশারা করতো দু থেকে হ্যাঁ ভাই এটা দেন, এটা পছন্দ হয়েছে। ওই জায়গাটা থেকে আমার মায়ের কাছাকাছি আমরা বেশি মিশছি, তো আমার ইচ্ছা হচ্ছে মায়ের সাথে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করি। তো এর মধ্যে আমার ট্রেন চলে আসে, আমি ট্রেনে যখন উঠে চলে যাচ্ছি তখন আমার ফোনে একটা টেক্সট আসে, যদি ওই মেয়েটা আমি হই তাহলে কি তোমার আপত্তি আছে, হ্যাঁ ওই মেয়েটা হয়তো বা তোমাকে বুঝবে না যে তোমার কি হয়েছে, তোমার চোখ দেখে হয়তো বা বলতে পারবে না, অ্যাকচুয়ালি আমি যা যা বলেছিলাম প্রত্যেকটা রিপ্লাই দিয়েছে, কিন্তু তারপরে যদি আমি হই তোমার কি কোনো আপত্তি আছে। তখন আমি আবার রিপ্লাই দিলাম আমার একার মন্তব্যে কিছু আসবে যাবে না, আমার বাসায় যেতে হবে। এরপরে আমি রংপুর থেকে ফিরে আসি,
কষ্ট লাগা তো শুরু হয়ে গেছে রাইট, স্টেশন ছাড়ার সাথে সাথে।
এরপরে আমার মনে আছে ওই দিন আমি ফোনে, যেহেতু আমার পকেটে খুব একটা টাকা থাকতো না, আমি ফোনে কখনো 50 টাকার উপরে রিচার্জ করিনি, কিন্তু ওই দিন যতগুলো স্টেশনে থেমেছি আমি একটা করে কার্ড কিনেছি। এবং যেতে যেতে আমার প্রায় 250 টাকা অনলি টেক্সট, ফোনে কথা বলতেছি না কারণ নেটওয়ার্কে টাফ হয়ে যাচ্ছে,
টেক্সট করে 250 টাকা শেষ,
হ্যাঁ 250 টাকা শেষ। এরপর লাস্ট টেক্সটটা আমি যেটা করি যে আমার ফোনে ব্যালেন্স নাই, এই টেক্সটটা করি, কিন্তু এরপরে সে আবার রিপ্লাই দেয়, সমস্যা কি আমার তো আছে। এরপরে আমার ফুল জার্নিটাই তার সাথে টেক্সট করে আমরা রংপুরে পৌঁছাই। রংপুরে 7 দিন প্রচন্ড বিজি ছিলাম, ওখানে আমাদের কিছু কাজ ছিল, একটা ইভেন্টেরও কাজ অ্যারেঞ্জ করবো বলে গিয়েছিলাম রংপুরে। 7 দিনে খুব ব্যস্ত থাকায় খুব একটা ই করা হয়নি তার সাথে যোগাযোগ। 7 দিন পরে আসার পরে যেদিন ফার্স্ট ঢাকাতে ঢুকি, ঢাকাতে আমাকে ফোন দেয় তুমি কোথায় আছো, হ্যাঁ আমি ঢাকাতে, সাথে সাথে কোন জায়গায় বলো, কেন আমি দেখা করব। খুব তাড়াহুড়ো করে দেখলাম চলে আসলো, আমি আবারও তাকে টিএসসিতেই ডাকি, টিএসসিতে এসে ওখানে আমাকে ফার্স্ট একদম সামনাসামনি চোখে চোখ রেখে যেটা বলা, হয়তো বা আমিই বলছি যে আমি তোমাকে ভালোবাসি তাই বলে তোমার একটা রেসপন্সিবিলিটি থাকবে না, এটা তো হতে পারে না, মানে একটা মেয়ে তোমাকে প্রপোজ করছে বলে তুমি যে এতভাবে উঠে যাবে এই তো বুঝি নেই, অনর্গল কথা বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে। বাট আমার খুব ভালো লাগতেছিল যে জাস্ট অ্যাটলিস্ট শাসন করার তো কাউকে পেলাম, এখন কেউ শাসন করতেছে এটাও খুব ভালো লাগতেছিল। ছন্ন সার একটা লাইফ ছিল, আমি বাইরে ঘুরতেছি, ওকে ডাজন্ট ম্যাটার, রাতে ঘরে আসছি, রাতে খাইতে বসে হয়তো বা মায়ের সাথে দুই একটা লাইন কথা বলতেছি, ওই জায়গাটা ভালো লাগতেছে, সে অনর্গল কথা বলে যাচ্ছে। পরে আমি জাস্ট আই থিঙ্ক 10 থেকে 15 মিনিট সে একটা না কথা বলেছে, তারপর আমি বলছি হয়েছে, বললো কি হয়েছে, লেকচার শেষ হয়েছে, হ্যাঁ কেন, চলো আমার বাসায় চলো, তোমার বাসায় যাবো কেন, হুট করে তো আমি বাসায় যেতে পারি না, চলো আমি তো বলেই দিছিলাম যে আমার চয়েস বলে কিছু নেই, আমি মাকে জানাতে পারি যে ওকে আমার ভালো লাগে, বাকিটা ডিসিশনটা তার উপরে। তো বাসায় নিয়ে যাই, ওদিন বাসায় নিয়ে গিয়ে মাকে পরিচয় দিয়ে যে আমার ক্লাসমেট, যদিও মিথ্যে বলেছিলাম আমার ক্লাসমেট, এই জন্য পরিচয় দিই। তো মা দেখে খুব খুশি হয়েছিলেন, আর আমার সাথে সবাই মিশলে তারও ভালো লাগে, ওখান থেকে এই পরে সারাদিন আমরা আমাদের বাসায় স্পেন্ড করে, মা ওর কাছে অনেক কিছু জিজ্ঞাসা করে, ওর পার্সোনাল ব্যাপার, কোথায় পড়াশোনা এই করে এসব থেকে দেন ওখান থেকেই চলে আসা। ওকে বাসাতে আবার ওর খিলগাঁওতে নামিয়ে দেওয়ার পরে আমি বাসায় গিয়ে রাত্রে আমার কিছু বলতে হয়নি, মাই খেতে বসে আমাকে জিজ্ঞাসা করেছিল
মানুষের নিকনেম কি।
লাবণী,
লাবণীর মনের ইচ্ছা তো ফাইনালি পূরণ হলো, রাইট?
হ্যাঁ, ফাইনালি পূরণ হলো,
যে তোমার পক্ষ থেকে প্রপোজ করা বা ভালোবাসার কথা বলা। কিভাবে বলা ছিল ব্যাপারটা?
তো মা যখন আমার উপাস থেকে গ্রিন সিগন্যাল দিচ্ছিলেন, আমি আমার কিছুই বলতে হয়নি, মা আমাকে বলেছে যে তোমার এই মেয়েটা কি আসলে ক্লাসমেট? আমি বললাম মানে কি, আমি তো বললাম তো ক্লাসমেট। তখন সে বললো না, কোনটা ক্লাসমেট আর কোনটা এর চেয়ে বেশি, এতটুকু বোঝার বয়স আমার আছে। এরপরে আর আমি কথা আগাইনি, তো আমি চুপচাপ ছিলাম। পরে মা যখন দেখলাম যে পজিটিভলি নিচ্ছেন বিষয়টা, তখন আমি সামনে এগিয়ে গেলাম। এরপর থেকে তার সাথে কন্টিনিউস দেখা হয়, ইয়ে হয়। তবে এখন যেটা ব্যাপার, আমি যেগুলো অপছন্দ করি সেগুলো সে বেশি করে এই জিনিসটা যখন বুঝতে পারলাম, তখন আমার পছন্দের ব্যাপারগুলো আমি তাকে নেগেটিভলি বলতাম যে তুমি আজকে নীল ড্রেস পরে আসো, তো আমি জানি সে আজকে নীল ড্রেস পরবে না। আমার যেটা অপছন্দ আমি সেটাকেই বলতাম আমার পছন্দের, তাহলে সে ওইটা অ্যাভয়েড করত। এভাবে করে চলতেছে আলহামদুলিল্লাহ। এরপরে চার বছর প্রেম করার পরে,
চার বছর প্রেম, হ্যাঁ, প্রেমের আরো গল্প শুনবো নিয়াজ, সেই সাথে আমরা শুনতে চাই আমার বন্ধুদের কথা, আমার বন্ধুরা আমার সাথে প্রপারলি আছে কিনা সেটা দেখবার একমাত্র বুদ্ধি, সেটার একমাত্র বুদ্ধি কিন্তু টেক্সট করা, কমেন্ট করে এবং অফকোর্স লাইক দিয়ে আমাদের সাথে কানেক্টেড থাকা। ঢাকা স্পেস FM স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই আমাদেরকে পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। আমি কিছু কমেন্টের মধ্যে নিয়ে নিতে চাই। স্বপ্নময় স্বপন লিখেছ, আমি স্বপন শেখ গুরু ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলা থেকে শুনছি, টিপ টিপ বৃষ্টি পড়ে তোমার কথা মনে পড়ে, এ মন না রয় ঘরে, জানি না তুমি আসবে কবে, এ প্রাণ শুধু তোমায় ডাকে আমায় ভালোবাসবে বলে, ফুল হাতে থাকবো দাঁড়িয়ে বলবো তোম আমি তোমায় পেয়ে, সাত সমুদ্র পাড়ি দিয়ে পেয়েছি তোমায় খুঁজে। স্বপনের স্বপ্নময় কথা এবং লিখেছে ইন্ডিয়া মুর্শিদাবাদ থেকে, একই টেক্সট বেশ কয়েকবার পাঠিয়েছ এবং অনেকে ভালোবাসার কথাতে আসলে টইটুম্বুর অবস্থা নিয়াজ, আপনি যে ভালোবাসার শিক্ষা দিয়েছেন তাতে অবস্থা কিন্তু একেবারেই যাতা রকমের, এবং সবাই কিন্তু ভালোবাসার কথা বলবার চেষ্টা করছে তাদের মতো করে, এবং অনেকেই টেক্সট পাঠিয়েছে, অনেকে বলতে চেষ্টা করেছে যে গল্প অনেক ভালো লাগছে এবং তার দুইজনকে দেখেও অনেক ভালো লাগছে আমাদের কাছে। সো একজন নামই দিয়ে দিয়েছে এভাবে, গুরু হেতেশামের পাগল আমি, যে লিখেছে যে জীবন একটা যুদ্ধক্ষেত্র, এখানে প্রতি মুহূর্তে চলছে লড়াই ভালো আর মন্দের মধ্যে, যে ভয় পায় সে হেরে যায় যে কোনো অবস্থায়, যে মানসিক সাহস হারায়, সাহস হারায় না, ভাগ্যের ভাগ্য তাকে জুটে, ভাগ্য তাকে স্যালুট করে। আচ্ছা ঠিক আছে, এরকম অনেকগুলো ইনফরমেশন, কেমন আছেন গুরু, ভালোবাসার ময়না জানতে চেয়েছ, এবং অনেকে প্রোগ্রাম রিলেটেড টেক্সট বেশি বেশি করো, যাতে করে আমি তোমাদের প্রোগ্রাম রিলেটেড ফিডব্যাকগুলো এখান থেকে পেতে পারি। সো আমি তাশমিয়ার কাছ থেকে এই ফাঁকে একটু ঘুরে আসি।
একেবারে তাই, আমরা শুনছিলাম ভালোবাসার গল্প, মানে ক্লেমন ভালোবাসার গল্প, নিয়াজ বলছিল তার ভালোবাসার কথা, গুরু টেক্সট কমেন্ট করে দিল, বাট এই মুহূর্তে আমরা একটা কমার্শিয়াল ব্রেক না নিলেই হচ্ছে না। সো এনজয় ক্লেমন ভালোবাসা বাংলাদেশ, ফিরছি একটি টুইং ব্রেকের পর, এনজয়। শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
শুনছেন ঢাকা FM 90.4, আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
আর বাংলাদেশ।
Dear listener, Prashunsan Dhaka FM 90.4. That means Tion Koratsan Dhaka FM 90.4. And yes, Klavan Bhalobasha Bangladesh Niye Kintu Tasmi Achi Tomader Sathe. Well, dekhte pachhi onek gulo bondhu amaderke text comment koreche, but ami shobai ke ekta kothai bolbo je apnara beshi beshi amader je Facebook er fan page e amra post ta share korechi Klavan Bhalobashar golpo, shei post apnara beshi beshi share korte thakun. Apnar bondhuderke tag korun, share korun, ebong je bondhuti shobche beshi share korben take kintu amra next week e call korbo. Pashapashi jara atodin amaderke amader post e share korechen tader সবার ভালোবাসার কথাগুলোই কিন্তু আমরা জানবো, এবং আমরা তাদেরকে আমাদের ফোনও লাইভে নিয়ে আসবো। এখন দেখা যাক কার জন্য সারপ্রাইজ নিয়ে আমরা চলে আসছি। রাইট, ওয়েল ওয়েল ওয়েল, আমার কাছে কিন্তু গরম মানে একটু ড্রিঙ্কস, রাইট? এবং আর গরমে যদি আমি একটু ক্লেমন না খাই, মানে ক্লেমন ড্রিঙ্কস না আমি পান করি, তাহলে কিন্তু আমার একেবারেই ভালো লাগে না। বিকজ ক্লেমন কিন্তু আমাদের কাছে নিয়ে আসছে হাজারো ভালোবাসার গল্প। বিকজ সারা দেশে ছড়িয়ে আছে হাজারো ভালোবাসার গল্প, যে গল্পগুলো অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে কখনো মুগ্ধ করে, অনুপ্রাণিত করে, আশা জাগে, আবার মনে জাগিয়ে দেয় ভাবনার দোলা। সেসব বাহারি গল্পের ডালি নিয়ে সবার প্রিয় প্রোগ্রাম ক্লেমন ভালোবাসা বাংলাদেশ। অসাধারণ সব গল্প শুনতে ঢাকা এবং 90.4 এর সাথে থাকলে প্রতি বৃহস্পতিবার রাত 11টা থেকে 1টা পর্যন্ত ক্লেমন দেশের অত্যন্ত জনপ্রিয় ক্রিয়ে ড্রিঙ্ক হিসেবে মানুষের ভালোবাসা শিখতেই ভালোবাসা নিয়ে ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস ছড়িয়ে গিয়ে চলছে সারা দেশে। এই গরমে রিফ্রেশ হতে খেতে থাকো ক্লেমন আর ঢাকা এবং 90.4, টিউন করে শুনতে থাকো ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। আর হ্যাঁ, ড্রিঙ্কস তো পান করবোই, মানে কোল্ড ড্রিঙ্কস এর কথা বলছি, ক্লেমনের কথা, বাট পাশাপাশি না একটা ফেসবুকিং না করলে চল না। আর ফেসবুকিং যদি আপনাকে করতেই হয় সেক্ষেত্রে আমি বলবো অ্যাম্বারাইটির মতো কিন্তু ভালো অপশন আপনার কাছে আর কিছুই নেই। সো অ্যাম্বারাইটির উচ্চ গতি হোম ইন্টারনেট এখন ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায়, এবং পাশাপাশি সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রত্যেক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোন সার্ভিস একেবারে ফ্রি। এর ফিচার গুলো হচ্ছে বাফারলেস ইউটিউব অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল অ্যাপ, লো ল্যাটেন্সি ফর গেমার। অ্যান্ড এই সংযোগের জন্য আপনাকে যেটা করতে হবে এখনই যোগাযোগ করতে পারেন 09611333777 এই নম্বরে। অ্যান্ড কোন রকম কথা না বাড়ি আমাকে চলে যেতে হচ্ছে আপাতত একটি ট্রিং ব্রেকে। অ্যান্ড ইয়েস, তারপর কথা দিচ্ছি পিচ্ছি গুরুহিত শ্যামকে নিয়ে এবং ভালোবাসার গল্প নিয়ে। এনজয় ক্লেমন ভালোবাসার বাংলাদেশ।
শুনছেন ঢাকা এফএম 90.4, আর এখন যাচ্ছি ট্রিং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের ট্রিং ব্রিং স্বাদে টুইং।
গল্প ক্লেমন ভালোবাসার গল্প, এবং আমাদের সাথে কিন্তু এই মুহূর্তে আছে ভালোবাসার গল্প নিয়ে নিয়াজ। এবং দেখা যাক গুরু এখন কাকে আমাদের সাথে জয়েন করিয়ে ফেলে, বিকজ আমরা সবাই চাচ্ছিলাম, পাশাপাশি গুরুও চাচ্ছে যে এখন আর খুব বেশি দেরি না করে আমরা আমাদের ভালোবাসার কথাগুলো সবার মাঝে ছড়িয়ে দেয়। তো চলে যাচ্ছে আমি এখন গুরুর কাছে।
একদমই তাই, আমিও সময় নিচ্ছি না, সরাসরি নিয়াজের কাছে চলে যাচ্ছি। নিয়াজ বলছিলে যে প্রায় ভালোবাসা ডেস্টিনেশনের দিকে যাচ্ছে, এবং দুইজনের মধ্যে যেহেতু এক্সট্রিম লেভেলের রিলেশনশিপ তখন চলছে, ফুল প্রেমে, ফুল অন লাভ, ফুল অন মস্তি, সো এক্সট্রিমলি রোমান্টিক কোনো ঘটনা এই সময়গুলোতে?
রোমান্টিক ঘটনা বলতে কি, আমার খুব একটা জিনিস ওর খুব ভালো লাগতো, আমি যেটা পছন্দ করি সে সেটা করবে না, এই জিনিসটা
ও এটাই ভালো লাগতো।
হ্যাঁ, আমি যদি তাকে বলি যে আজকে তুমি শাড়ি পরে আসো, আমি পাঞ্জাবি পরে বেরোচ্ছি,
আমরা গরিব আমি এগুলোতে আরো কষ্ট পাই,
বাট আমি আমি স্পটে গিয়ে দেখতাম যে না, আমি পাঞ্জাবি পরে আসছি, সে শাড়ি পরে আসেনি, এটা আমার, আমি খুব মুখের দিকে তাকিয়ে থাকতাম অবাকে যে আমি আমার তো ভালো লাগতো ওটা, বাট সে আমাকে একটা কজ দাঁড় করাতো যে তোমার ভালো লাগার মতো তো আমি পড়বো না, আমার কোনটা কমফোর্ট ফিল হচ্ছে আমি তো সেটা পরে আসবো।
এটাতে আপনার ভালো লাগে?
হ্যাঁ, এই যে মানে আমাকে,
কিন্তু আমরা তো বেশিরভাগ মানুষজন এগুলোতে কষ্ট পাই, এ নিয়ে তো অনেক রকমের ফ্রাস্ট্রেশন হয় আমাদের।
এটা ডিপেন্ড করে অ্যাকচুয়ালি আমি কিভাবে তাকে রিসিভ করছি তার উপরে, এটা ডিপেন্ড করে। কারণ আমি এমন হয় না যে কেউ পড়ে গিয়েছে, কেউ রাস্তায় পড়ে গিয়েছে কিন্তু অন্য একজন খুব এটাতে মজা পেয়েছে, ব্যাপারটা সেরকম। এই জন্য ও মানে ওর এই অ্যাটিটিউড গুলো আমার খুব ভালো লাগতো, তো সে আমার কথাটা শুনতেছে না, বাট পরবর্তীতে আমি এটাকে পজিটিভলি নিলাম যে হ্যাঁ ঠিক আছে, যেদিন আমার ইচ্ছে হবে যে ও শাড়ি পরবে সেদিন আমি তাকে বলতাম যে তুমি নীল সালোয়ার কামিজটা পরে আসো, বাট আমি জানি সে ওভারটেক করে শাড়িটাই পরে আসবে। এভাবে করেই আমি ওর সাথে মানিয়ে নিলাম, ভালো লাগে ওকে।
ওকে, এক্সট্রিমলি কিছু রোমান্টিক ঘটনা আপনাদের প্রেম চলাকালীন সময়, যে জিনিসটার কথা খুব বেশি করে মনে পড়ে?
হ্যাঁ, এক্সট্রিমলি রোমান্টিক ঘটনা যেটা খুব মনে পড়তেছে সেটা হচ্ছে আমরা ওদিন মেবি বিমানবাহিনী জাদুঘরে গিয়েছিলাম ঘুরতে, তো ওর সাথে আসার পর্যায়ে আমি তো যেহেতু আমার প্রফেশনটাই হচ্ছে অনেক ফোন আসবে এটাই স্বাভাবিক, তো একটা আননোন নাম্বার থেকে বারবার কল আসতেছে, কিন্তু একটা মেয়ের কল আসতেছে সেটা সে পজিটিভলি নিতে পারে নাই, এবং আমি কেন এটা রিসিভ করতেছি না সেটা নিয়ে সে রাগারাগি করে সেই রিক্সা থেকে নেমে যায়, রিক্সা থেকে নেমে হেঁটে চলে যাচ্ছে, তুমি খবরদার আমার পিছনে আসবে না আমি আমার মতো করে চলে যাব। ঠিক, ওকে ডান। আমি ভাবলাম যে এখন যদি প্রচন্ড রাগর, তো আমি যদি সামনে যাই, সামনের দিকে এগিয়ে যাই, হয়তো বা এমন হতে পারে রাস্তার মাঝে কোনো সিন ক্রিয়েট করবে, এই জন্য আমি ওই জায়গাটাতেই রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। ঠিক দুই মিনিট পরে আমাকে একটা ফোন, তোমাকে আসতে নিষেধ করছি, ঠিকই তুমি আসলে না, দেখছো তুমি আমার কতটা কম ভালোবাসো। আমি যদি তোমার জায়গায় থাকতাম ঠিকই আমি এগিয়ে যে হাতটা ধরে টেনে তারপর রিক্সায় তুলে নিয়ে আসতাম, তুমি এগুলো কেন বুঝো না? তুমি ঠিক ওই জায়গাটা থেকে মানে আমার কি অ্যাকচুয়ালি যে কোনটা করলে ও হ্যাপি হবে কোনটা করলে এইটা বুঝতে বুঝতে আমার চার বছর কেটে গেছে।
তারপরে
তারপরে বাসা জানালাম যে আমার একজনকে ভালো লাগে বা তার সাথে ভালোবাসা চলছে, দেন আমারও বিএসসি কমপ্লিট হয়ে যায় তখন, তারপরে মা নিজে থেকেই বলে যদি ভালো লাগার কারো থাকে বা ভালোবেসে থাকো তোমরা দুই ভাই আমাকে জানিও, এমন কিছু করো না যাতে আমাদের মাথা হেট হয়। তখনই আমি সাহস করে, যেহেতু আমি মায়ের সাথে একটু বেশি ফিরি, তখন জানিয়ে দিলাম, তো মা তখন বলল ওকে আমার একার পছন্দে তো হবে না, ওদের ফ্যামিলির গত একটা ব্যাপার আছে, তুমি ওখান থেকে দেখো কোনো রেসপন্স পাও কিনা। তো ওখান থেকেই দুই ফ্যামিলিকে জানানো হয়, তবে আমি যতদূর জানি ওর ফ্যামিলিকে ম্যানেজ করাটা একটু টাফ ছিল ওর জন্য, কেননা পজিটিভলি ওরাও নিচ্ছে না, আবার আমারও তখন চতুর্দিক দিয়ে সবকিছু মিলিয়ে ঝিলে একটু ঝামেলা, ফাইন্যান্সিয়াল অবস্থাও বেশি ভালো ছিল না, সব মিলিয়ে ঝিলে ওর ফ্যামিলি পজিটিভলি নিচ্ছিল না, না ঠিক আছে বা কেনই এই ছেলেটা আরো অনেক বেটার পাবে, এই ধরনের একটা বিষয় থেকে পরে দুই তিন মাস আমাদের অনেক টাফ সময় গিয়েছে রিলেশনের মাঝে, দুই তিন মাস সারাদিনে হয়তো বা একবার ফোনে কথা বলেছি বা রাতে, আবার নতুন করে মনে হচ্ছিল যে রিলেশন করতেছি রাতে একটা টেক্সট করতেছে ও জাম্মু আছে পরে কথা বলি, এরকম করে পরবর্তীতে দুই ফ্যামিলি রাজি হলো, দেন ফ্যামিলিগতভাবে বিয়ে করে এখন আছি একসাথে।
বিয়ে কবে ফাইনালি?
8 অক্টোবর।
8 অক্টোবর, তার মানে কি অলমোস্ট?
না, লাস্ট ইয়ার 8 অক্টোবর।
তাহলে এই এক বছর হয়ে গেল,
8 অক্টোবর এক বছর হলো আছি এখন একসাথেই আছি, দুজনেই ভালো আছি, অনেক হ্যাপি আছি। এখনো তার সেই স্বভাবটা রয়ে গেছে, এখনো দেখা যাচ্ছে আমি বাইরে থেকে কাজ করে বা অফিস থেকে ফিরলাম, বাসা যেহেতু পাঁচতলায় লিফট নেই, উঠতে অনেক পরিশ্রম হয়, উঠে ব্যাগটা রাখার সাথে সাথে হাতে কিছু না কিছু একটা দরাই দিবে এটা নিয়ে আসো, তো সারাদিন তুমি তো বাসায় ছিলা, তুমি আনতে পারতা, আমি আনলে তুমি তুমি আছো কেন? সেম, আমাকে আবার জোর করে নিচে পাঠাবে। এই খুনসুটি আগের মতোই চলছে, আগের মতো টম অ্যান্ড জেরি, বাট বিপদে পড়লে টম অ্যান্ড জেরি যেরকম এক হয়ে যায় সেম আমারও। তবে ওই জিনিসটা হয়েছে যে আমার কোনো প্রবলেম হলে সে আসলেই বলতে পারে, অ্যাটলিস্ট রাতে ঘুমিয়ে হলেও একবারের জন্য হলে জিজ্ঞেস করবে তোমার সামথিং রং, কিছু একটা হয়েছে।
বোঝে না সে বোঝে না, গানটা কি আছে তোর কাছে শুনি গানটা, এবং টম অ্যান্ড জেরির কথা হচ্ছে, টম তো আমার সাথে অনেকক্ষণ ধরেই আছে, জেরির রিফ্লেকশনটা আমার একটু জানতে মন চাচ্ছে, তাকে সামহাও যদি আমরা স্টুডিওতে কভার করতে পারি সেটা খুব ভালো কিছু হবে। এবং সব মিলিয়ে বাবা মা এখন কেমন আছে নিয়াজ?
বাবা মা এখনো বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। মা খুবই টেন্স, কেননা আমি ওই পজিশনে নিজেকে দেখতে, এবং আমি যে স্বপ্নের কথাটা বলেছি, আমার এটা স্বপ্ন নাই যে আমি বাংলাদেশের নাম করা একজন ডিরেক্টর হব, আমার এটা স্বপ্ন আছে, আমার বাবা কোনো একদিন আমার মাকে বলবে যে ইয়েস আমার দুইটা সন্তানই আমার অ্যাসেট। ওই স্বপ্নের পর্যায়ে যেতে আমাকে হিউজ পরিশ্রম করতে হচ্ছে, অনেক কষ্ট করতে হচ্ছে। তো মা প্রায় সময় বলে যে একটু নিজের দিকেও খেয়াল কর। আসি তো ওখান থেকে এই আর কি, এখন নিজের কোনো স্বপ্ন নাই, বেসিক্যালি বাবা মার, বাবা মাকে হ্যাপি করতে পারলেই আমার হ্যাপি। কারণ আমি যেটা চেয়েছি, আমার বাবা মা আমার কোনো দিক অপূর্ণ রাখেনি, আর যখন থেকে বুঝতে শিখেছি তখন থেকে তো ওয়েল বহুত ভালো আছি। আর যখন নিজে বাবার কষ্টটা ফিল করতে পারছি তখন থেকে তো পরিশ্রম করে যাচ্ছি। আর এখনো মাঝে মাঝে এমন হয় আমি অনেক জ্যাম ঠেলে বাসায় এসে যখন ঘাম অবস্থায় গরমাক্ত অবস্থায় আমি শার্টটা খুলি তখন বাবার চেহারাটা এখনো ভাসে চোখের উপরে যে হ্যাঁ এরকমই কষ্টটা করেছিলেন তিনি। যদিও আমি এখনো বাবা হইনি, বাবা পরবর্তীতে প্ল্যান, কিন্তু ফিল হয় যে একটা মানুষ ফ্যামিলির জন্য কত কষ্ট করতে পারে। আমিও তো এখন তাই করতেছি, আমি আমার ফ্যামিলির জন্য কষ্ট করতেছি।
এই যে প্রেমের জীবন, এই যে বৈবাহিক লাইফ, কেমন এই জিনিসগুলো? আমার ছেলেগুলো তো শুধু কষ্টে আছে, যে আমার লিসনার্স এর যারা দুনিয়ার কষ্ট, যে টেক্সট খুললে বুঝতে পারবেন হাজার রকমের লক্ষ রকমের কষ্ট, ভালোবাসে বেশিরভাগই ভালো নয়। কেমন লাইফ, কেমন?
যদি ভালোবাসতেই জানে তাহলে লাইফটা অনেক ভালো।
দেখি আপনার জেরি কি বলে। কেমন ভালোবাসার বাংলাদেশের মহেন্দ্রক্ষণই বলবো, যে অনেক সময় পরে ফাইনালি আমাদের আজকের যে অতিথি বন্ধু নিয়াজ, তাদের ভাষায় টম এন্ড জেরি, টম জেরি অলরেডি আমার সামনে বসা হট সিটে, আমাদের কেমন ভালোবাসার বাংলাদেশে স্বাগত জানাচ্ছি আপনাকে।
থ্যাংক ইউ। আসলে নিয়াজ শব্দটা প্রথমে আননোন ছিল, তারপরে সেটা আস্তে আস্তে থেকে ফ্রেন্ডশিপ থেকে তারপরে ভালোবাসায়, ভালোবাসার পর থেকে তারপরে একটা সম্পর্কে গড়িয়ে এসেছে। তবে আমি বলবো যে নিয়াজ যথেষ্ট একটা ভালো একটা ছেলে, কারণ ওর সাথে ফোনে কথা বললে কিংবা সরাসরি কথা বলার সময় দেখা যায় যে আমি কোনো না কোনো একটা বিষয় নিয়ে একটু ঝামেলা করি। দেখা গেছে যে কিছুক্ষণ আগে ফোন পিক করে নি, কেন তুমি ফোন পিক করো নি, তো বলে যে কোনো ঝামেলা আমার থাকতেই পারে, তো তুমি একটু সেদিক থেকে তুমি একটু অপরাঠাও। তো দেখা গেছে যে ওই বিষয়টা নিয়ে আমি একটু একতরফা ভাবে অনেক ঝগড়া করি। ও দু একবার আনসার দেয়, আনসার দেওয়ার পরে দেখা যায় যে ওই জিনিসটা আরো মানে আমি আরো পারতি নেই, কেন ও আমার সাপোর্ট দিচ্ছে না, কেন ঝগড়াতে আমি কথা বলতেছি ও সাপোর্ট দিচ্ছে না, কেন
করতে হবে?
হ্যাঁ, এই তো দেখা গেছে যে ও বলতেছে না। এখন ও আসলে ওদিক থেকে আমাকে মানে বাঁচাই দিতে চায় যে ঠিক, এখন আমি বুঝতে পারিনি ওপাশ থেকে যে ও আসলে আমাকে সাপোর্ট দিচ্ছে নাকি ওইটা ওপাশ থেকে মজা নিচ্ছে যে আমি ঝগড়া করতেছি এইটা। তো বিষয়টা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। তো ফোনটা রাখার পরে ও আবার পরে যখন দেখা যায় আমি একটু অতিরিক্ত মাত্রায় একটু গরম হয়ে যাই কথা বলার মধ্যে, তো ও ফোনটা কেটে দেয়। আমি আবার পরে ফোন দেওয়ার পরে বলি যে কি ব্যাপার, ফোনটা ওভাবে কেটে দিলা কেন? তো ও বলে যে তুমি এখন সুস্থ মস্তিষ্কে নেই, তো তোমার সাথে এখন কথা বলা যাবে না। তো দেখা যায় এরকম পরপর কয়েকবার ফোনে কথা বলার পরে এই দুজনের মেজাজটা মানে আমার যে মেজাজটা ওইটা নর্মাল হয়ে আসে ওর সাথে কথা বলার পরে। তো এইভাবেই আর কি খুঁটিনাটি করে। আর ওর যে ও যে বিষয়টা বলছে যে হ্যাঁ ও মানে বিষয়টা বেশি করে, ওটা ঠিক, ওইটা আমি একটু বেশি করি। এটা হচ্ছে নিজে জিতে যাওয়াটা, জিততেই হবে আমাকে ওর কাছ থেকে, কারণ আমি চাই না যে অ্যাটলিস্ট ও আমার কাছ থেকে জিতুক, আমি চাই শুধু আমি জিতি ওর কাছ থেকে,
বাট গোটা দুনিয়ার কাছ থেকে জিতে আসুক আর আমার কাছে হারুক, তাই তো? কেমন আছেন আপনারা?
জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা যথেষ্ট ভালো আছি। এখন হয়তোবা একটু ঝগড়া টগড়া হয় একটু লং টাইম, বাট ও যথেষ্ট ম্যানেজ করে নেয় এটাই। দেখা গেছে আমি রাগ করে একদিন হঠাৎ করে রাগ করে আমি বাপের বাড়ি চলে গিয়েছিলাম, তো ওখান থেকে ও নিতে আসেনি। তো নিতে না আসায় আমি ওকে ফোন করি কি ব্যাপার তুমি নিতে আসতেছো না কেন, তো বলতেছে যে তুমি তো গেছো ওখান থেকে, তুমি তো টাকা নিয়ে যাওনি, আমি তো তোমার জন্য 500 টাকা রেখেই দিছি যাতে তুমি রাগ কমে গেলে আবার ওই টাকাটা নিয়ে রিটার্ন চলে আসতে পারো, আমি তো তোমাকে নিতে যাব না কারণ তুমি তো তোমার নিজের কারণে রেখে চলে গেছো। তো দেখা যায় কিছুক্ষণের মধ্যেই মানে ও চলে আসে নিতে, এরকমই, তবে একটু অন্যরকম। সবার থেকে অনেক আলাদা। ও ফোনে ওর ভালোবাসাটা আসলে ও ওভাবে প্রকাশ করে না, সবাই যেমন বিভিন্ন সারপ্রাইজ দিয়ে, তারপরে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে, বিভিন্ন অকেশনে, ওভাবে আসলে ওরকম না। দেখা গেছে যে ও ফোনে একরকম কথা বলে কিন্তু বাস্তবে টোটালি আলাদা। ওকে এখনই ফোন দিয়ে জিজ্ঞেস করবো যে এইটা আনো সেইটা আনো, ও বলবে যে পারবো না, কিন্তু কিছুক্ষণ পরে দেখা যায় যে বাসায় ওগুলো ঠিকই ম্যানেজ করে নিয়ে এসে চলে আসে। একটু আলাদা আর কি সবার থেকে।
কেমন ভালোবাসো?
ভালো তো বাসি অনেক, কিন্তু আমি মনে করি আমার থেকে ওই আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে।
আচ্ছা, ভালোবাসা জিনিসটা কি? আমি তো আবিষ্কার করতে পারলাম না, আননেসেসারি মানুষ লাভ গুরু গুরু এতে সে কত নামে ডাকে, ভালোবাসা কি আসলে?
আই থিঙ্ক ভালোবাসাটা নেসেসারি এভিল।
নেসেসারি তো সবার জন্য, বাট
এটা নেসেসারি এভিল।
ও এভিল, শয়তানটাই ব্যাপার স্যাপার।
হ্যাঁ, প্রয়োজনীয় শয়তান, মানে সেটা যখন থাকবে না তখন মনে হবে যে খুব দরকার, কিন্তু যখন আসবে তখন মনে হবে কি দরকার ছিল।
একেবারে তাই গুরু, আমরা শুনছিলাম ভালোবাসার বাংলাদেশ শো, এবং সেই সাথে আমার মনে হয় যে আমাদের একটু দু একটা আমরা গুরু কমেন্ট দেখে নিই না? গুরু দু একটা কমেন্ট দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে অনেকগুলো বন্ধু কমেন্ট করেছে, কোথায়? www.facebook.com/ভালোবাসার বাংলাদেশ। ওকে ওকে, আই লাভ ঢাকা এফএম হবে, ঠিক আছে। আমি নিজেও শো শুনতে শুনতে এতটা মুগ্ধ হয়ে গেছি। আমাদের সাথে আছে তুহিন আহমেদ, সে আমাদের শো শুনছে, এবং ঠিক আছে আমরা আপনার ব্যাপারটা গুরুকে জানিয়ে দিচ্ছি। এবং সেই সাথে আরো আছে আমাদের সাথে আব্বু, সে বলছে খুব ভালো লাগছে আপু এরকম টম এন্ড জেরি গল্পটা, থ্যাংক ইউ সো মাচ। আব্বু রাব্বি আছে, বলেছে গুরু আমি বাগেরহাট থেকে বলছি, ভালোবাসা তৈরি হয় ভালোবাসা থেকে, স্বপ্ন তৈরি হয় কল্পনা থেকে। একেবারে তাই গুরু, আপনার টেক্সটটা পড়ে নিবে, কমেন্টটা পড়ে নিবে। এবং কষ্ট চৌধুরী আছে আমাদের সাথে, শরীফ আপনারা কমেন্ট করতে পারেন, ইনবক্স করতে পারেন, রাইট? এবং হ্যাঁ, আমার সাথে গুরু এখন একটু কথা বলবে, স্যার গুরু কি বলছে শুনে নিচ্ছি।
কিছু কমেন্ট আমিও কিছু নিয়ে নি, সবাই তোমরা অলরেডি পোস্ট করছো ঢাকা স্পেস এফএম স্পেস 90.4, এবং সবাই সবার মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছো। আমি কিছু কিছু কমেন্টস এই ফাঁকে নিয়ে নিতে চাই, যারা এই রিলেটেড, স্পেশালি নিয়াজ এবং লাবণী এই দুইজন ভালোবাসার মানুষের গল্প আমরা শুনছি। তোমরা ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করো, এবং যত বেশি সম্ভব তোমরা শেয়ার করো। শেয়ার যারা করছো তাদেরকে তো আমি অবশ্যই আমার প্রোগ্রামের মাধ্যম দিয়ে তোমাদের সাথে কমিউনিকেট করার সুযোগ আমি নিব। এবং কমেন্টস অনেকেই কিন্তু কাব্যময় কমেন্টসই বেশি দিচ্ছ। এই কাব্যিক কমেন্টসের মাঝে আমি চাইব যে প্রোগ্রাম রিলেটেড ইনফরমেশনগুলো তোমরা বেশি দাও, তাহলে আমার হয়তো প্রোগ্রামে তোমাদের কমেন্টসগুলো পড়তে একটু সুবিধা হবে। এবং অনেকেই তোমাদের ছবি দেখে বলেছে যে আমি এরকম কাপড় অনেকদিন পরে দেখলাম, এই কমেন্টসটা অনেক বেশি। ছবিটা আসলে কিন্তু অনেক দেখবার মতোই হয়েছে, এবং সবাই অ্যাপ্রিসিয়েট করছে তোমাদের এই ভালোবাসা এবং প্রেমকে। এবং অনেকে বলবার চেষ্টা করেছে যে ভালোবাসার সংজ্ঞাটা আসলে কি, আমি যেমন বুঝতে পারিনি বলছিলাম, অনেকে বলছে যে ভালোবাসা এমন একটি বিষয় যেটা হয়তো থাকলে বোঝা যায় না, এরকম একটা ব্যাপার আর কি। তো অনেকে এরকম এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছ। একজন লিখেছ সজীব আহমেদ রফান, লিখেছ যে অনেক সে মানুষ কে আছে বলেছে যে কখনো আমাকে ছেড়ে যাবে না, আঁকড়ে রাখবে তার মনের খাঁচায় আমাকে, তাই তো সে আমার মহারানী, আরো অনেক কিছু ভালোবাসার কথা লিখেছে আর কি। ওকে, সবাই একদম প্রেমের টইটুম্বুর অবস্থা, শুধুই প্রেমের কথা। ওকে, আমরা শুনছি আজকের ভালোবাসার, ক্লেমন ভালোবাসার বাংলাদেশ। শামসুল ইসলাম লিখেছে, গুরু এত সময়ের পাগল, আমি নারায়ণগঞ্জ থেকে আছি। গুরু আমার কলিজার টুকরা, আমার মা অসুস্থ, সবার কাছে দোয়া আছে তাড়াতাড়ি যেন আমার কলিজার টুকরা সুস্থ হয়ে যায়। এম এ বাসার অনেক দোয়া মায়ের জন্য, মা অবশ্যই সুস্থ হয়ে যাবেন বিধায় এই প্রার্থনা আমরা করছি। প্রচুর কমেন্টস, অনেকদিন পর লাভ স্টোরিটা শুনে ভালো লাগলো। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরে আসছি।
শুনছেন
ঢাকা এফএম 90.4 আর এখন যাচ্ছি টুইং ব্রেকে।
ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং টুইং
যখন যেতে হবে তখনই বলবো, তখন আমি ছেড়ে দেবো।
আনন্দে উচ্ছ্বাস মেতে ওঠে আশপাশ, ভালোবাসা এক ঝাঁক বুক জুড়ে মিশে থাক, চোখে মুখে বিশ্বাস উড়ে যায় দুরাকাশ, শুরু দেশে চলছে ক্লেমন ফ্রেশনেস,
শেয়ার করো ক্লেমন অফুরন্ত ফ্রেশনেস। ইচ্ছে হলেই রিয়েল অরেঞ্জের টিরিং বিরিং স্বাদে টুইং।
ফিরে এলাম আবারও টুইং ব্রেক থেকে।
যমুনা রেফ্রিজারেটর টাইম চেক, এখন সময় রাত একটা।
সুরাইয়া মাহমুদা, যমুনা রিসার্চ সেন্টার।
যমুনা, আমার প্রয়োজন বোধে, আমার ফ্রিজে রাখা খাবারগুলো প্রতিদিনই নষ্ট হয়ে যাচ্ছিল, এই কারণেই আমি এমন একটি ফ্রিজ খুঁজছিলাম যাতে ক্ষতিকারক সিলিকন একদমই ব্যবহার হয় না। যমুনা সম্পূর্ণ সিলিকন মুক্ত 100% ফুড গ্রেডেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি করেছে স্বাস্থ্যকর ফ্রিজ, আর আমি টোটালি টেনশন ফ্রি। যমুনা, আমার প্রয়োজন বোঝে।
একেবারে তাই, আপনারা শুনছেন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, তাসমি আছি আপনাদের সাথে। অ্যান্ড ইয়েস, ঢাকা এফএম 90.4 এই কিন্তু একমাত্র আমাদের এই ভালোবাসার গল্পগুলো হয়, এবং ভালোবাসার গল্প নিয়ে থাকে আমাদের সাথে আমাদের সবার প্রিয় গুরু এহতেশাম। আমরা এখন কোন ধরনের সময় নষ্ট করে আমার মনে হয় আমি গুরুর কাছে চলে যাই।
আমাকে মাসুম রানা লিখেছে, আমি মাসুম কুয়েত থেকে বলছি, গুরু আই লাভ ইউ, আমি তোমাদের অনেক পছন্দ করি, আমি প্রতিদিনই এই দিনের অপেক্ষায় থাকি। নিউ ইয়র্ক থেকে ভালোবাসা জানিয়েছো আমাদেরকে। আমাদের প্রোগ্রাম কিন্তু ইজ বিকাম সো ইন্টারন্যাশনাল, রাইট? বিভিন্ন জায়গা থেকে ইনফরমেশন আসছে, সবাই কানেক্টেড আছে আমাদের সাথে, এবং তোমরাও কানেক্টেড থাকতে পারো। ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলেই কিন্তু আমাদের পেজটা পেয়ে যাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকো। সো নাও দ্য মোস্ট এক্সক্লুসিভ টাইম সো ফার ইন ক্লেমন ভালোবাসার বাংলাদেশ, যেখানে লাবণী এবং নিয়াজের ভালোবাসার পরিমাপ হবে, রাইট? আর ইউ গাইজ আর রেডি? ভালোবাসা কিন্তু পরীক্ষা হবে, ভালোবাসার প্যারামিটার নিয়ে, ভালোবাসার লাভোমিটার নিয়ে আমি গুরু এতেশাম বসে আছি, তোমাদের পরীক্ষা নিব আমি, দেখি ভালোবাসাতে টম অ্যান্ড জেরির অবস্থানটা কি পর্যায়ে, রাইট?
ওকে,
সো তোমরা কিন্তু প্রস্তুত থাকো যারা আমার সাথে এখন এই মুহূর্তে কানেক্টেড আছো, দেশ এবং দেশের বাইরে থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা কানেক্টেড আছো, তারা আমাকে আমাকে অবশ্যই তোমাদের এক্সপার্ট ওপিনিয়ন দাও যে আসলেই সঠিক তথ্য তোমরা দিতে পারছো কি না, এবং শেয়ারের সংখ্যাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট, শেয়ারের সংখ্যা ইম্পর্টেন্ট, কারণ আমি বারবার কমিউনিকেট করছি যে আওয়ার কল, যে তোমাদের এসব ইনফরমেশনগুলো যাতে করে আমরা তোমাদেরকে প্রপারলি দিতে পারি, কারণ প্রতি প্রোগ্রামে যারা শেয়ার বেশি করছে তাদের মধ্য থেকে আমাদের একজনকে পছন্দ করে নেওয়ার কথা। সো প্লিজ তোমরা শেয়ার করতে থাকো। আজকে যেমন একজন বেস্ট যারা শেয়ার করেছিল তাদের মধ্যে একজন পিক করেছে, আপকামিং দিনগুলোতে অবশ্যই আমরা যারা শেয়ার করেছি তাদেরকে তো নিব, এবং পেছনের দিক থেকে হয়তো কিছু কিছু মানুষকে আমরা এর মধ্যে নিয়ে নিব। সো আমাদের সাথে কানেক্টেড থাকো, আমি চলে যাচ্ছি কিছু কোয়েশ্চেন কিছু অ্যান্সার সেশনে নিয়াজের সাথে এবং লাবণীর সাথে। গাইজ, আর ইউ রেডি? জাস্ট হোল্ড ইউর ব্রেথ, খুব টাফ টাইম, ভালোবাসার পরীক্ষা কিন্তু হয়েই যাবে আজকে। আমি লাভোমিটার নিয়ে বসে আছি, তোমাদের ভালোবাসার পরীক্ষা করছি, আর এক্সপার্ট ওপিনিয়ন দিচ্ছে আমার তেমন ভালোবাসার বাংলাদেশের কমিউনিটি যারা মেম্বার, যারা ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 এ আমার সাথে এখন আছে, তাদের ওপিনিয়নের ভিত্তিতেই কিন্তু আমি জানবার চেষ্টা করব যে আসলে তোমাদের মধ্যে ভালোবাসার মাত্রাটা কতখানি, দৃঢ় নাকি হালকা। ওকে, সো বলো তো, আমি প্রথমেই ফার্স্ট কোয়েশ্চেন ফর লাবণী। লাবণী, তুমি কিন্তু এখন এই মুহূর্তে আর তোমার ভালোবাসা মানুষের দিকে তাকাতে পারবে না। ওকে, তুমি জাস্ট আমার দিকে, আমার দিকে তাকো। আমি তোমার ভালোবাসা মানুষের দিকে তাকাচ্ছি, তাসমিয়া খবর রাখিস যে কোনোভাবে লাবণী তার চোখ শিফট করতেছে কিনা। ওকে ওকে, আমি তাহলে কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করছি। কিছু কোয়েশ্চেন করার চেষ্টা করছি এবং বাই দ্য ওয়ে দুইজন ভালোবাসা মানুষ যেহেতু আমার সাথে আছে, সো কাপল রিলেটেড কিছু ইনফরমেশন আমরা আগেই দিয়েছিলাম। প্রডিউসার ইন্তেজার দিয়েছিল যে তোমরা যারা কমেন্টস করছো তাদের মধ্য থেকে সেরা চৌকশ কমেন্ট যেটা হবে সেই কাপল হিসেবে তোমরা কমেন্ট করো, কোনো একজন কাপলকে আমি প্রোগ্রামের কোনো একটা সময় ফোনে কথা বলবো বা তোমাদের সাথে আমি তোমাদেরকে অ্যাপ্রিসিয়েট করা বা তোমাদেরকে নিয়ে কিছু সময় আমরা সেলিব্রেট করবো আমাদের কেমন ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে। সো তোমরা কমেন্ট করতে থাকো, সেখান থেকে হয়তো কোনো একজন কোনো একটা কাপলকে আমরা পিক করতে পারি। ওকে, যাচ্ছি আমি তাহলে লাবণীর জন্য কোয়েশ্চেন করতেছি, তাকিয়ে আছি আমি এখন নিয়াজের দিকে, দেখি ভালোবাসার ব্যারোমিটারে লাভোমিটারে কি পরিমাণ রেজাল্ট আসে। তাসমিয়া চোখ রাখো, একদম এসএসএফ এর দৃষ্টি নিয়ে চোখ রাখো, যাতে করে সে কোনোভাবেই এখন না তাকাতে পারে নিয়াজের দিকে। ওকে, লাবণী, আর ইউ রেডি? রেডি, ওকে। বলো তো, আজকে যে অবস্থাতে নিয়াজ আছে তার মুখে কি খোঁচা খোঁচা দাড়ি নাকি একদম ক্লিন শেভড?
ওর মুখে এখন খোঁচা খোঁচা দাঁড়িয়ে আছে।
ওকে, ওর নাকের এক পাশে তিল আছে, তিলটা নাকের কোন পাশে, বাম পাশে না ডান পাশে? সময় কিন্তু খুব কম, বাইরে 5 বছর সময় নিয়েছে, আর সময় নিয়েও না।
ওর নাকে কোনো তিল নেই।
আচ্ছা, আমি উত্তরগুলো পরে বলছি। ওকে, সাধারণ দৃষ্টিতে এবং ওর যা আজকে পোশাক পরে এসেছে তোমার সাথে, তাতে ফুল স্লিভ শার্ট এবং পরনে জিন্স, জিন্সের কালার কি নেভি ব্লু নাকি ব্ল্যাক?
দুটো হচ্ছে একটু ছাই কালারের মধ্যে আর
কি,
নর্মাল প্যান্টের মতো, নর্মাল প্যান্ট জিন্স না।
ওকে, আমি কিছু কোয়েশ্চেন করব, বলতে হবে নিয়াজের পার্সপেক্টিভে সেই কোয়েশ্চেনের উত্তরগুলো কি হতে পারে। নীল পাহাড় নাকি নীল আকাশ?
নীল আকাশ।
কক্সেস বাজার নাকি সুইজারল্যান্ড?
অবশ্যই কক্সেস বাজার।
তোমার পার্সপেক্টিভে না, নিয়াজের পার্সপেক্টিভে, নিয়াজ কি পছন্দ করে? ওকে, একাকী দুপুর নাকি জ্যোৎস্না স্নাত রাত?
একাকী জ্যোৎস্না স্নাত রাত।
একাকী দুপুর নাকি, অর্থ যে কোনো একটা বলতে হবে, একাকী দুপুর নাকি জ্যোৎস্না স্নাত রাত?
জ্যোৎস্না স্নাত রাত।
প্রিয়াঙ্কা চোপড়া নাকি শাবনূর?
অবশ্যই প্রিয়াঙ্কা চোপড়া।
তুমি নিয়াজের মতো করেই তো বলতেছো, রাইট?
হ্যাঁ, নিয়াজের মতো করেই।
মেসি না রোনালদো?
রোনালদো।
ওকে, উত্তরগুলো একটু মিলিয়ে নিয়ে নিয়াজের কাছ থেকে, রিয়াজ কোনটা সঠিক আর কোনটা ব্যাটিং নাকি সবগুলো সঠিক ছিল?
শুরু থেকে সবগুলোই ঠিক আছে, লাস্টের দিকে এসে যেটা হয় আমি ফুটবলটা নিচে বুঝিও না দেখিও না, আমি বেসিক্যালি ক্রিকেটের পাগল।
ওকে, সো এই কোশ্চেনটা কোনো ম্যাটার করেনি, বাকি কোশ্চেন উত্তরগুলো কি সঠিক ছিল?
ঠিক ছিল।
ওকে, সো আমরা আরো কিছু মিলিয়ে নিই, আসলেই তার নাকের কোনো পাশেই কোনো তিল নাই, ইটস ড্যাম ট্রু, তুমি যে ভালোভাবে অবজার্ভ করেছো তারই এটা রিফ্লেকশন। এবং আসলে সে জিন্সের প্যান্ট পরেনি, ছাই কালারের ট্রাউজার পরেছে এবং নর্মাল প্যান্ট, এবং বাকি যে কথাগুলো বলেছিলাম সেগুলো সবগুলোই সঠিক। সো আমাদের লাভ মিটার নিয়ে আমরা পরে আসছি। আই এম রিয়েলি ইমপ্রেসড যে তাকিয়ে থাকার নাম দেখা না, দেখার জন্য চোখের সাথে মনের যোগ থাকা চাই, তো তুমি মন দিয়ে তাকে দেখো, তো মন দিয়ে তাকিয়ে দেখা যায় যাকে আমি ভালোবাসি, তাই তো?
অবশ্যই।
ওকে, ঝগড়া করার উপলক্ষ আমি তোমার হাতে এখন তুলে দিচ্ছি, কারণ আমি জানি যে কয়েকটা কোয়েশ্চেন অ্যান্সারও ভুল দিবে আর তখন এখানেই শুরু করে দিবে, রাইট? আমরা একটু দেখব, প্লিজ তুমি তোমার দৃষ্টি শিফট করো আমার দিকে। ওকে
ওকে,
তাসমিয়া যথারীতি তুমি চোখ রাখো যেন কোনোভাবেই লাবণীর দিকে তাকাতে না পারে।
একেবারে তাই, একেবারে তাই গুরু, আমি সেভাবেই চোখ রাখছি।
আমরা রোমান্টিক কিছু মুহূর্তে এখন চলে যাচ্ছি। কোয়েশ্চেন ফর নিয়াজ, নিয়াজ রেডি?
রেডি।
ওকে, ওকে, আমরা আমাদের দিকে কিন্তু তুমি তোমার দৃষ্টি শুধু আমার দিকে, কোনোভাবে লাবণের দিকে শিফট হতে পারবে না। ওকে, আমি এখন তোমার অনুমতি নিয়ে তোমার ভালোবাসা মানুষ মনোযোগ দিয়ে দেখি, এক্সপার্ট ওপিনিয়ন দেওয়ার জন্য রে ভাই, আর তোমার বউ তো সুন্দর, একটু দেখলেই নিবা। ওকে, সাধারণত লাবণী চুলটা ডান পাশ দিয়ে স্মৃতি করতে পছন্দ করে,
স্মৃতিটা বাম পাশে থাকে,
ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসে। আমি তাই বললাম
বাম পাশে থাকে,
তুমি বললে বাম থেকে ডানে,
ডান পাশে চুল ছেড়ে দেয় আর কি, এই পাশ থেকে।
আমি বলেছি ডান থেকে বামে, তুমি বলেছো বাম থেকে ডানে, রাইট? ওকে, নেক্সট কোয়েশ্চেন, ওর কপালের একটি অংশে একটু কাটা দাগের মতো আছে, কপালের কোন পাশে? তোমার দিক থেকে হাতের বাম না ডান?
লেফট।
তোমার দিক থেকে?
আমার আমার দিক থেকে তাহলে রাইট হবে, ওর লেফট।
ওকে, কোয়েশ্চেন অ্যান্সারগুলোতে পরে আসবো, রাইট? আজকে যে পোশাকটা পরে আছে সে পোশাকের বেজ কালারটা হচ্ছে হোয়াইট নাকি অফ হোয়াইট নাকি ডার্ক ব্লু? বেজ কালার, ব্যাকগ্রাউন্ড কালার উপরে পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অর অফ হোয়াইট?
অফ হোয়াইট।
ওকে, হোয়াইট অফ হোয়াইট যেহেতু কাছাকাছি, আমি আর একটু সহজ করে দিই, হোয়াইট নাকি অ্যাকচুয়ালি মিল্কি হোয়াইট যেটা বলে, আমি কনফিউজ করার সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে তোমার ঝগড়াটা লেগে যায়, আমার তোমাদের এই মিষ্টি দুষ্টি ঝগড়াটা দেখবার বড় বেশি ইচ্ছে। ওকে, আমি ওর কাছে কোয়েশ্চেনে যাচ্ছি, যে ধরনের কোয়েশ্চেন তোমাকে করেছিলাম, দেখা যাক উত্তর কি আসে। পছন্দের নায়িকা বাংলাদেশে,
এটা কি ওর
ওর ওর ওর পার্সপেক্টিভে তোমাকে কোয়েশ্চেন করব, লাবণীর পার্সপেক্টিভ থেকে তুমি বলবে নিয়াজকে। ওকে, পছন্দের নায়িকা বাংলাদেশে?
আই থিঙ্ক লাবণীর পছন্দের নায়িকা আমাদের পূর্ণিমা বাংলাদেশ।
ডিরেক্টর হিসেবে সবচেয়ে পছন্দের মানুষ?
ডিরেক্টর হিসেবে এখানে খুব ভালো লাগে আরফান ভাইকে।
আরফান, তুমি কিন্তু লাবণীর পার্সপেক্টিভ থেকে বলছো, লাবণীর পার্সপেক্টিভ থেকে।
আচ্ছা, লাবণীর পার্সপেক্টিভ থেকে তার ভালো লাগে মোশাররফ ভাইকে।
ওকে, ডিরেক্টর অভিনেতা হিসেবে বললে, ওকে ডান ডান। এবার তার পার্সপেক্টিভ থেকে তুমি বর্ণনা দিবে, রাইট? ওকে, নীল আকাশ নাকি নীল পাহাড়?
অবশ্যই আকাশ, নীল আকাশ।
ওকে, স্যান্ডউইচ বার্গার নাকি বাঙালি ভাত?
ভাত।
ওকে, আমি আমি নাকি তুমি তুমি?
আমি আমি।
নীল আকাশ নীল পাহাড়, সেটা আপনি তুমি কি বলেছ?
নীল আকাশ,
নীল আকাশ। জ্যোৎস্না স্নাত রাত নাকি বর্ষণ মুখর সন্ধ্যা?
জ্যোৎস্না স্নাত রাত।
ওকে, কক্সেস বাজার নাকি সুইজারল্যান্ড?
কক্সেস বাজার।
ওকে, ভালোবাসা নাকি ঝগড়া?
ঝগড়া।
ওকে, সো আমরা অলরেডি কিন্তু বেশ কিছু ইনফরমেশন পেয়েছি। লাবণী, কি মনে হচ্ছে যে কোন কোন ইনফরমেশনগুলো এর মধ্যে সঠিক বা ঠিক ছিল?
জ্যোৎস্না স্নাতরা তার বর্ষণ মুখ হচ্ছে সন্ধ্যাটা, এটার মধ্যে একটু ভুল হয়েছে, সেটা হইতেছে যে যদি দুটার মধ্যে যদি একটা চুজ করতে হয় তাহলে আমি অবশ্যই বর্ষণ মুখ সন্ধ্যাটা পছন্দ করব।
আর কিছু ভুল
না, সবকিছুই ঠিক ছিল।
ওকে, আমি বলেছিলাম যে তোমার দিক থেকে ডান পাশে না বাম পাশে কাটা দাগটা, তুমি বলেছো ডান পাশে, ইজ রাইট। বাট স্মৃতি আমি বলেছিলাম ডান থেকে বামে তুলে নিয়ে আসা, তুমি বলেছো বাম থেকে ডানে, আসলে কোনটা?
হ্যাঁ, বাম থেকে ডানে,
বাম থেকে ডানে তুলে নিয়ে আসে। ওকে, এভরিথিং ইজ রাইট, সো ইউ গাইজ বেঁচে গেছো, বড্ড বাঁচা বেঁচে গেছো। আজ কিন্তু যুদ্ধ হওয়ার বড় সম্ভাবনা ছিল।
অ্যাকচুয়ালি আমাদের ঝগড়াটা হয়ে যায় একচেটিয়া, শুধু ও বলতে থাকে, আমি সাইলেন্ট থাকি, সো আজকে যুদ্ধ লাগার পসিবিলিটি খুব কম ছিল।
ওকে, তবে তার আগে আমি আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, যে যারা যারা ঢাকা এফএম এর পেজের কমেন্টস করছো তারা সবাই ইনবক্স চেক করো ঢাকা এফএম এর পক্ষ থেকে, কারণ আমরা এর মধ্য থেকে হয়তো কোনো একজনকে সিলেক্ট করে নিয়ে আমাদের সাথে কানেক্টেড করে ফেলব এবং তাদেরকে নিয়ে ভালোবাসা কিছু সময় পার করব, রাইট? এবং সম্পর্কে একটা তথ্য আমি দিয়ে রাখি, যে আম্বার আইটি উচ্চগতির হোম ইন্টারনেট এখন ঢাকা সিলেট চিটাগাং খুলনায়, সেপ্টেম্বর বা অক্টোবর মাসে গ্রাহক নতুন হোম ইন্টারনেট গ্রহীতার জন্য থাকছে আইপি টেলিফোনি সার্ভিস একদম ফ্রি। ফিচার্স তো তোমরা জানোই, বাফারলেস ইউটিউব, অপটিক্যাল ফাইবার কানেকটিভিটি, ওয়ান ফ্রি রিয়েল আইপি, লো লেটেন্সি ফর গেমার, এবং চাইলে যোগাযোগ করতে পারো 09611333777 এই নম্বরে। এবং তোমরা আমাদের সাথে যুক্ত থাকো, আমরা কিছু ফোন কিছু কমেন্টস এগুলো নিব দুইজন ভালোবাসার মানুষকে সাথে নিয়ে। ভালোবাসার কথা তো অনেক হলো, প্রেমের কথাও প্রচুর হলো, যেহেতু আমি লাভেবল লাভোমিটার নিয়ে বসেছি, শুধু ভালো লাগে ভালোবাসা দিয়ে তো লাভ পরীক্ষা হবে না, বাট প্রথম ধাপ ভালোভাবেই উতরে গেছো তোমরা, আমি বলতেই পারি। তাসমিয়া, সো 10/10 তো দিতেই পারি, রাইট?
জি গুরু, একেবারে তাই।
ওকে, আমরা যাচ্ছি পরবর্তী ধাপে। এটা কিন্তু হার্ড টক, যেখানে আমরা অপ্রিয় কথাগুলো বেশি বেশি নিয়ে আসবো, রাইট? ওকে ওকে, সো আমি কিছু অবজারভেশন দিচ্ছি আমার পক্ষ থেকে তাসমিয়া নিয়াজের ব্যাপারে, তুমি অবজারভেশনের সাথে কতটুকু সহমত সেটা জানাবে, রাইট? সো ভালোবাসার খুব হানিমুন ফেজ তোমরা পার করছো, রাইট? এখনো সামনে কিন্তু অনেক সময় বাকি। যে ধরনের প্রফেশনের সাথে নিয়াজ ইনভলভ, যে ধরনের প্রফেশন, যে ধরনের প্রফেশনের সাথে নিয়াজ ইনভলভ, সেখানে প্রতি মুহূর্তে কিন্তু ইনসিকিউরিটি কাজ করে। প্রতি মুহূর্তেই মনে হয় যে এই না বহু সুন্দরের ভিড়ে হারিয়ে না গেল, সে ব্যাপারে নিয়াজ আসলে কতটুকু সৎ? তোমার মনের মধ্যে কিন্তু বহু রকমের কোয়েশ্চেন কাজ করে লাবণী, এবং কিন্তু গুরুদের সময় সাথে হার্ড টক হচ্ছে, যেখানে মিথ্যা বলার কোন সুযোগ নাই। অসম্ভব রকমের সন্দেহ করো তুমি, এবং ভেতরে ভেতরে লুকিয়ে লুকিয়ে তাকে দেখো তুমি। বাথরুমে যাওয়ার পরে শিক্ষানির আওয়াজের আগ দিয়ে টেলিফোনটা চেক করো তুমি, দেখে নাও তুমি। অনেক সময় তাকেও আড়ালে আবডালে খেয়াল করো, কোনো মানুষের ছাপ লেগে নাই তো তার অ্যাটিটিউডে, তার অভিব্যক্তিতে। এগুলো করো তুমি, এটা কি তোমার ছেলে মানুষই নাকি তাকে হারিয়ে ফেলার ভয়?
আসলে শুরু থেকে বা প্রথম থেকে তো আমি জানি যে মিডিয়া লাইফে জড়িত হয়ে আছে, তো সেক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট করত না যে বা ছেলে এরকম মিডিয়ার মধ্যে জড়িত, তো তুমি কি বলো? তো আমার একটাই কথা ছিল,
আমি বলেছি যে এগুলো একদম ইনশর্ট, শুধু কাটকাট অ্যান্সার দিতে হবে, হার্ড টক তো ডিটেলিং এর করার সুযোগ নাই। এটা কি শুধু তাকে হারিয়ে ফেলার ভয় নাকি ছেলে মানুষই তোমার?
কোন কোন সময় ছেলে মানুষই দেখা যায় যে সিম্পল একটা ফোন আসলে যেটাকে ও আমার সামনে অ্যাভয়েড করতে চায়, তো আমি কোশ্চেন করি ওকে যে কেন তুমি
এই জিনিসগুলো তো করো তুমি, রাইট?
কিছু কিছু তো করা হয়,
বাকি যেগুলো বললাম
হ্যাঁ, মাঝের মধ্যে তো একটু হারিয়ে ফেলার ভয় থাকেই যখন দেখা যায় যে
কথাগুলো বললাম সেগুলো তো করো। নেস, তুমি কি জানো এগুলো করে তোমার বউ?
যেহেতু আমার বাথরুমে যাওয়ার পরেই করেছো, আমার জানার পসিবিলিটি খুব,
মানে এতগুলো কথা ডিটেলিং এ বললাম তোমার অবাক, তুমি কখনোই আজকে তো সে বললো যে সে করে,
হ্যাঁ একটু হলেও অবাক হচ্ছি, বাট আমারও সেম কোশ্চেনটা, আসলে কি হারিয়ে ফেলার ভয় নাকি
বিশ্বাস? সে প্রসঙ্গে পরে যায়। আচ্ছা আমি কি এ পথে হাঁটবো? তোমাদেরকে আমি ভালোবাসার মান গুরু হয়ে কি সম্পর্কে ঝামেলা তৈরি করে দিচ্ছি না তো আবার?
না না,
ভালোবাসা তো ঠুনকো না,
কোন সমস্যা নেই।
নিঃসন্দেহে আমাকে তথ্যগুলো তুমি আগে দাও নিলাবনি, আমি যে তথ্যগুলো বলার চেষ্টা করলাম, তো এটা আমার অবজারভেশন থেকে দিচ্ছি, ওকে? আমার সিক্স সেন্স আমার সাথে বিট্রয় করতেও পারে, তাই বলে কোন ট্যারট কার্ড পড়তেছি না, মার্কেটের অবস্থা কিন্তু ভাই খুবই খারাপ,
কোন সমস্যা নেই,
আমার অবজারভেশন থেকে বলতেছি। ওকে, সেম গোজ টু ইউ ডিয়ার নিয়াজ, তুমি যে বহু সুন্দরের ভিড়ে তোমার বউকে প্রাধান্য দিতে কোনোভাবেই কমতি করো না, এটা মনে যতটুকু কাজ না করে তার চেয়ে শো অফ করো বেশি, বুঝাইতে সবসময় চেষ্টা করো যে আসলেই বহু সুন্দরীদের ভিড়ে, অনেক লড়নাদের ভিড়ে, যে জায়গাতে তুমি উঠা বসা করো এখন বাংলাদেশের, সুন্দরের বিবেচনা করলে, স্মার্টনেসের কথা বললে, স্টারডামের কথা বললে, এটা হচ্ছে স্বর্গরাজ্য। বাংলাদেশের একটা বা দুইটা গেটওয়ে দিয়েই কিন্তু সুন্দরীরা আসা যাওয়া করে, তো এক নম্বর গেটওয়েতে তুমি বসে আছো, রাইট? সো তাদের সাথে সখ্যতা, ক্লোজ সেলফি তোলার সুযোগ সবকিছু বেশি বেশি তোমার থাকবে, এটাই স্বাভাবিক। সো যতটুকু না ভেতর থেকে এই প্রয়োজনীয়তাটা অনুভব করতেছো, তার চাইতে শো অফ করার টেন্ডেন্সি বেশি থাকে তোমার, যাতে করে তুমি বুঝাইতে পারো যে এই সৌন্দর্য বা এই স্টারডাম তোমার কাছে কোনোভাবেই ম্যাটার করে না, দিন শেষে তুমি সব এটা বাড়িয়ে আগ বাড়িয়ে শো অফ করে হলেও বেশি বেশি দেখাতে চেষ্টা করো। ইজ ইট রাইট অর রং? সত্যি কথা কিন্তু বলতে হবে, রাইট?
কিছু কিছু ক্ষেত্রে রাইট,
রাইট, অনেক ভিতরে ঢুকে যাচ্ছে নি,
না না সমস্যা নাই,
বাট দিস ফর শিওর না নিয়াজ এবং লাবণী, যে আমি তোমাদের সাথে এই স্টুডিওতে ঢুকার আগে কথা বলিনি, এতটুকু তো ইনফ্যাক্ট আমাকে দেখো নি মনে
হয়, আমি ফার্স্ট
দেখ, আজকে বললে তো ভুল বুঝায় মনে হচ্ছে সকালে দেখা হয়েছিল, মানে স্টুডিওতেই তো
ফার্স্ট
যখন প্রোগ্রাম শুরু করলাম তখনই তুমি দেখলে, তুমি তো স্টুডিওতে প্রোগ্রাম ঢোকা শুরু অবস্থাতেই দেখলে। ওকে, সো এটা একটা ব্যাপার, রাইট? আমি কি যাবো নিয়ে যা, তোমার
ক্যারি অন,
ওকে ক্যারি অন, তুমি বলছো বিদায় যাচ্ছি, নাহলে কিন্তু যাইতাম না,
সমস্যা নেই,
থেমে যেতাম। ওকে
ওকে,
ভালোবাসা কিন্তু দারুণ ফেজ তৈরি হয়, এমন এমন একটা এক্সট্রিম ফেজ দিয়ে যাচ্ছে যেখানে খারাপও ভালো, ভালো ভালো, সবকিছুই ভালো, মহব্বত বলো, প্রেম বলো, যে টান আর যে আকাঙ্ক্ষা দিয়ে শুরু হয়েছিল ওটা ফ্ল্যাকচুয়েট কিন্তু করে, কিন্তু প্রতি মুহূর্তেই কি আমরা জানান দিয়ে দিই না যে আমার ক্ষেত্রে কোন রকমের ফ্ল্যাকচুয়েশনের সুযোগ নাই? পাশাপাশি এটাও সত্য যে যার পৃথিবী অনেক বেশি বড়, সে তারা চেতন বা অবচেতন মনে সে তাকে কম্পেয়ার করতে থাকে প্রতি মুহূর্ত অহর্নিশ, যে আমার যে পার্টনার, আমার যে অর্ধাঙ্গিনী বা আমার যে অংশ, এই জায়গাতে একটু মনে হয় ফিকে হয়ে গেল। মানুষের অবচেতন মন ভালো এবং খারাপ দুইটাই সমান তালে চলতে থাকে, ভেতরে ক্যালকুলেশন মাঝে সাঝে চলতে থাকে, চলা উচিত না জেনেও চলতে থাকে, মন সায় দেয় না, ব্যক্তি নিয়াজ সায় দেয় না, কিন্তু মনে চলতে থাকে। আর একটু বেটার হতে পারত, এই জিনিসটা আরো ভালো হতে পারত, ও তো স্বর্গের মতো, স্বর্গের কাছাকাছি না হোক এটা তো হতে পারত, এরকম কম্পারিজন চলতে থাকে। আর এটা লুকানো নিয়ে সবসময় ব্যস্ত থাকে নিয়াজ, ইজ ইট রাইট অর রং?
মাঝে মাঝে কিছু কিছু ক্ষেত্রে
আমি না যাই,
কিছু কিছু ক্ষেত্রে
এখন এখন টম এবং জেরিকে দুই পক্ষকে কিন্তু আমি প্রয়োজনীয় এলিমেন্ট দিয়ে দিয়েছি ঝগড়া করার জন্য, দুইজনের মধ্যে ঝগড়া শুরু হোক। আমি চাই এখন বাকি যে সময়টুকু আছে আমি একদম বড় রকমের দুই তিনটা সিক্রেট রিভিল আনভিল করে দিয়েছি, রাইট নিয়াজ এবং লাবণী দুইজনের জন্য কিন্তু এলিমেন্ট পেয়ে গেছে, ঝগড়া করার স্বার্থে আমি তোমাদের কেটে দিয়েছি, উইপেন হিসেবে তরবারি চালাও, দুইজন দুইজন রক্ত থাকত হও, আর হামলোক ঠেহারা এভিল আদমি তোমাদের রক্ত দেখে শান্তি পায়। নাও ইয়র টাইম স্টার্ট নাও। সো আমরা আর বেশিক্ষণ সময় নাই, আমরা আর হয়তো 10-15 মিনিট আছি, এই 5-7 মিনিট শুধু ঝগড়া করে কাটাও, আমরা ঝগড়া করতে করতে অনুষ্ঠান থেকে আজ বিদায় নিব, কারণ ঝগড়াই তোমাদের মূল মন্ত্র ছিল, পরস্পরকে কাছে আনার, পরস্পরকে ভালোবাসার, রাইট? সো ঝগড়া করতে করতে আমরা বিদায় নিব, ইয়োর টাইম স্টার্ট নাও। যে যে ঘটনাগুলো আসছে আজকে আলোচনায় সেগুলোকে পুঁজি করে ঝগড়া হোক।
সবচেয়ে বড় কথা হচ্ছে যে বর্ষার মুখে সন্ধ্যাটা নিয়ে অনেক প্রবলেম হবে, তো এই একটা বিষয়।
সন্ধ্যাটা তো আমি বেসিক্যালি পছন্দ করি, এই জন্য ভাবলাম যে আমি যেহেতু সন্ধ্যা পছন্দ করি, জ্যোৎস্না রাত পছন্দ করি, তো তুমি বর্ষার মুখের রাত হয়তো বা পছন্দ করবা এই কারণে।
না, বর্ষার মুখে যে ইয়াটা বৃষ্টিটা ছিল ওটার সাথে কিন্তু জ্যোৎস্না ভেজা রাতের কোন সম্পর্ক নাই, দুটা থেকে কিন্তু আমি এটাই চুজ করি। তুমি কিন্তু কিন্তু জানতেই যে বর্ষণ মুখ সন্ধ্যা আমার খুবই পছন্দের, কিন্তু তারপরে তুমি ওটা চুজ করছো কেন?
ওগুলো চাইতে তো ইম্পর্টেন্ট হয়ে যে বাথরুমে গেলে ফোন চেক করে, তার চাইতে ইম্পর্টেন্ট নিয়ে ইন্দোরের ভিড়ে গেলে যে উঠতে থাকে আকাশে বউকে তখন আর মনে থাকে না, এগুলো না শোনো ইন্দোরের ভিড়ে যে আমি দেখি না,
অবশ্যই আমি তাকাই, বাট আমি তাকানোর পরে আমি রিয়েলাইজ করি যে না, এটা আমার ওয়াইফই বেটার।
তার মানে কি তুমি আরেকজনের সাথে আমাকে কম্পেয়ার করো, ফেসের সাথে কম্পেয়ার করো যে না এটা হাইটের থেকে বেটার কেন?
সেটা হচ্ছে কি, আমি দেখার পরে মনে হচ্ছে না না, আমার লাবণী বেটার আছে
না, কেন তুমি আরেকজনের সাথে কম্পেয়ার করো কেন?
সেই তো, বেটারেই বা যাবে কেন,
বেটারেই যাবে কেন, সুযোগ আসবে কেন? সেটাই তো,
মানে ভালো লাগে যে মানে সব বেটার জিনিস আমি পেয়েছি।
না না, তাহলে আরেকজনের সাথে কম্পেয়ার করবা কেন, বলবো যে আমি যেটা পাইছি
সেটাই বেটার, সুযোগ নাই। আর পাশাপাশি এটা সত্য যে ওইভাবে সন্দেহ প্রবণ মন নিয়ে কেন তোমার মোবাইল চেক করবে, ই করবে, এই মনে হয় আমার স্বামী গেল এত ভরসা কম কেন? এটা
না, আমি ওয়াশরুমে গেলে চেক করি, এটা কিন্তু না,
আসলে সবকিছু তো সাহস করে বলা যাচ্ছে না, কারণ আমারও তো আলটিমেটলি রাত একটার সময় প্রোগ্রাম শেষ হবে, তারপরে বাসায় ঢুকতে হবে আমাকেও, তো এত রাতে প্রোগ্রাম শেষ করার পরে আমাকে সেই আপনারা বাসার সামনে নামিয়ে দিয়ে আসবেন, তারপর আমি আমার কি হবে গুলো, এটাও তো আপনাকে বুঝতে হবে। সো অনেক কিছু আমি চাইলেও বলতে পারতেছি না, কারণ ফেস টু ফেস বসে আছি।
ওকে, একতরফাই হোক বাট কথা চলতে থাকুক, আমরা কিছুক্ষণের মধ্যেই হয়তো তোমাদেরকে সাথে নিয়ে বিদায় নিব।
আমি
মানে অনেক মেয়ে ফোন আসতে পারে বাট নিয়াজ তোমার, নিয়াজ তো তোমার,
এটা আবার কেমন কথা?
কার লাইফে ফার্স্ট হলো এটা গুরুত্বপূর্ণ না, লাস্ট হওয়াটা মেয়ে
টাইপের কথা বললো তুমি।
এই শব্দটা কখন থেকে খুঁজতেছিলাম, একটা ছেঁচড়া লিখতো বাংলাতে ছেঁচড়াতে হয় বহুকন, এই ছেঁচড়া কথাটা যেখান থেকে ভালোবাসার সূত্র পায়। তোমার এই একটা এসএমএস এর কারণে আজকে আমার এই এই অবস্থায়। কিন্তু আমি
অবশ্যই না, তুমি আরেকজনের সাথে আমার কম্পেয়ার করবা কেন?
এই মাস্তির অবস্থায় যদি তোমরা পার্টিসিপেট করতে চাও তাহলে ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো, সেই সাথে তোমরা শেয়ার করো, যে বেশি শেয়ার করবে তাকে আমি নিয়ে নেব ফোনে আমার সাথে। এবং সেই সাথে তোমাদেরকে তো বলেছি যে যে কাপল সবচেয়ে চৌকশ কমেন্ট করবে সেই কাপলকে আমরা ফোনে নেওয়ার চেষ্টা করব, অথবা তাকে আমরা আমরা কমেন্ট সে কমেন্টগুলোকে পড়বার চেষ্টা করব। এবং যারা কমেন্ট করছো তাদের মধ্যে থেকে কিন্তু তোমাদের ইনবক্স চেক করো, কারণ আমরা ওখানে আমাদের ঢাকা এফএম এর পক্ষ থেকে কিছু ইনফরমেশন দিচ্ছি তোমাদের সাথে কমিউনিকেট করার জন্য। ওকে, ঝগড়া কিন্তু শুরু হয়ে গেছে।
শোনো, তোমাকে তো আমি বিলিভ করি বলে আমার ফেসবুকের পাসওয়ার্ড পর্যন্ত তুমি জানো।
হ্যাঁ, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি তোমার, অথচ তুমি, আমি কিন্তু আমি কিন্তু কখনোই তোমার ফেসবুকে লগ ইন করি না, কারণ আমার কনফিডেন্স আছে। বাট তুমি কেন ভয় পাও, কোথায় ভয় পাও?
তোমার তুমি তো পাসওয়ার্ড আমারটাও নিছো নিছো না?
হ্যাঁ,
তোমার কাছে তো আমার পাসওয়ার্ড, তুমি বিনিময়ে পাসওয়ার্ড নিছো, ঠিক আছে ওটা। তারপরে আবার তোমার প্রথম প্রথম অবস্থায় আমি তোমার ফেসবুকে লগ ইন করে ভিতরে ঢুকছি, বাট এখন ঢুকতে পারি না, তোমার কাছে আগে নোটিফিকেশন যাবে, তারপরে তারপর
ওকে দিয়ে কোথায় হারিয়ে যাওয়ার ভয়?
আমি সেটা করতেছি না, তুমি কিন্তু ডিরেক্টলি আমার,
তুমি যখন
ঢুকতে পারতেছ, তুমি যখন দেখছো যে বারবার নোটিফিকেশন যাচ্ছে লাবণি তোমার ফেসবুকে বারবার ঢুকতেছে, তুমি তখন একটা সিকিউরিটি করে দিছো।
সিকিউরিটি দেওয়া আর রিসেসিভ লাগিয়ে রাখার পিছনে একই ব্যাপার হলো,
তুমি যতবার লগ ইন করো আমি তো পাসওয়ার্ডটা দেই তোমাকে।
পাসওয়ার্ড দিলে কি হয়েছে? পাসওয়ার্ড দিয়ে আমি কি করবো? যেহেতু তুমি সিকিউরিটি দিয়ে রাখো, সে পাসওয়ার্ডটা তো কোনো মানেই হয় না।
তোমার যদি কিছু জানতে ইচ্ছা হয় তুমি সরাসরি আমাকেই বলবা, তুমি আমার মোবাইল চেক করবে, এই করবে, এটা তো হয় না।
জানতে ইচ্ছা হলে হয় না তো, মেসেঞ্জারে তুমি কাউকে মেসেজ দিয়ে রাখবা, দেখা যায় আনফরচুনেটলি তুমি যদি সেটা ডিলিট না করো, তো এটা হচ্ছে তোমার সিকিউরিটি, নিজের সিকিউরিটি রাখার জন্য তুমি এমন করতেছো।
আমার আমার ভিতরে তো কোনো প্যাচ নাই, আমি কেন ডিলিট করতে যাব? এখন কেউ যদি হাই হ্যালো করে, এখন
প্যাচ নাই তো তাহলে সিকিউরিটি দিয়ে নোটিফিকেশন নেওয়ার কি দরকার ছিল? ওপেন করে দিতে।
হ্যাঁ, অনেক সময় মডেলদের ইমেল
জীবন খেলো, এই মডেলের কারণে কিন্তু প্রায় সংসার ভাঙতেছে, তারা আমরা দেখেছি গত মাসে 16টা সংসার ভাঙছে, এটার ছায়া থেকে তাড়াতাড়ি দেখো কি করতে পারো। লাবণী,
তোমাকে তো আমি এতটুকু বলে দিছি, আমার অল শুটিং স্পটে ইউ আর ওয়েলকাম, তুমি যে কোনো সময় চলে
আসো। দেখছি ওই দিন, ওই দিন কোন সাথী নামের মেয়ে তোমাকে বলতেছে যে ওয়াই থাকলো প্রবলেম নেই, নাটকের কোন একটা থিম ছিল, তুমি ডিলিট করছো কেন?
13-14 তারিখে, 13-14 তারিখে যেটা শুটিং হয়েছে,
13-14 তারিখ, হ্যাঁ 13-14 তারিখ, তুমি এই দুদিন ব্যস্ত ছিল, তুমি ইচ্ছে করে ফোন পিক করো নাই।
তুমি জানো না, কারণ
তুমি কিন্তু প্রত্যেকটা শুটিং এ কিন্তু আমার ফোনটা পিক করছিল।
তুমি জানো না, তুমি জানো না যে শুটিং স্পটে কত প্রেসার যায় ডিরেক্টরের উপর।
আর এই যে প্রেম করলো বিয়ে করলো সমস্যা না, এই কথাটা বুঝলাম না, এটা
এটা এটা ওই নাটকের একটা দৃশ্য অংশ ছিল।
মোবাইল মেসেজ করে পাঠাবে না,
মোবাইলে মেসেজ বলতে তাকে বলেছি তুমি একটা বিবাহিত লোকের সাথে যদি প্রেম করো কি ধরনের ডায়লগ হতে পারে, এইগুলোই তোমাকে কালকে বলতে হবে।
এইটা তোমাকে ইনডাইরেক্টলি বুঝাইছে,
স্ক্রিপ্টটা কোনো হাদিস না যে তুমি এটা চেঞ্জ করতে পারবা না, সো তুমি তোমার মতো করে কিছু লাইন বানাও, সেই লাইনটা
হতে পারে স্ক্রিপ্টের ডিমান্ড ছিল,
সেটা অবশ্যই পার্সোনাল নাম্বার টেক্সট করবে না,
কারণ আর্টিস্টের কাছ থেকে আমার কাজটার বেটার আউটপুট নিতে গিয়ে আমাকে অনেক কিছু
বলতে হয়
আমার, সেক্ষেত্রে আমি নিজে ওই জায়গাটা দাঁড় করাই যে আমি তোমার বয়ফ্রেন্ড, এখন তুমি আমার সাথে ঝগড়া করো, ব্যাপারটা
দাঁড় করাও বাট মিশে যেও না। গুরু, আমাকেও তো ঘরে ঢুকতে হবে, এটাও মাথায় রাখতে হবে গুরু, ওকেও তো ঘরে ঢুকতে হবে। ওকে ওকে, বাট প্রফেশনের স্বার্থে টুকটাক করতে হয়।
সো তুমি ই করো না, তোমার যে কনফিডেন্স আছে
এটা নিয়ে বাসা অবধি পর্যন্ত যাই।
ইমরান হাসান লিখেছে যে খুব ফাটাফাটি ঝগড়া গুরু, মারামারি লাগে যেতে পারে, স্টপ করান তাড়াতাড়ি।
না ভাই, ঝগড়া করতে ভালো লাগে, মারামারি আমাদের লাগবে না ইনশাল্লাহ।
না তুমি কিন্তু বাসায় কিন্তু এরকম করো না, ফোনে এমন করতে না, তুমি শুধু ঝগড়াগুলো শুনতা। তুমি এখন
রাইমা লিখেছো, রাইমা রহমান ওলে 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 ওলে, যেটা যেভাবে বলে আর কাদের করে, এরা এত জোস কেন? টম অ্যান্ড জেরি অলওয়েজ বি হ্যাপি, এত এত কিউট কিউট ঝগড়া। হা হা হা। আর লাবণী আপু, আপনি আপনি তো আমার মতো রোগ ছোট। ওকে প্লিজ কাইন্ড,
তোমাকে জাস্ট একটা কথাই বলি, কনফিডেন্ট রাখো, সারাদিন যা হয় না হয়, নাটাইটা তো তোমার হাতে, ঘুড়িটা আকাশে উড়ে বেড়াক, তোমার হাতেই আছে, কন্ট্রোলিং এ আছে।
আমি মাঝে মাঝে একটু ওদের ফিডব্যাক নিব। হ্যাঁ অবশ্যই। আলামিন লিখছে যে ভাই আমার গার্লফ্রেন্ড আমাকে একটু অবিশ্বাস করে না, বাট আমি ভাই অনেক শুধু ও সন্দেহ করি, আর আমার গার্লফ্রেন্ডের সাথে প্রতিদিন ঝগড়া হয়।
সুতরাং তুমি কোন সন্দেহ রাখবে না, আর আজকের পর থেকে মানে
ভাই ভাই লাবণী তো জন্মে ঝগড়াইটা, আজীবন প্যারা নিয়ে নিছেন, এবার খালি প্যারা আর প্যারা।
তো তুমি আজকে আই থিঙ্ক আজকের পর থেকে তুমি আমার ফোনটা ওইভাবে চেক করবে না, কারণ তুমি তো
মাস্টে জেরিন তসনিম বৃষ্টি লিখেছো, মাস্টে নিয়াজ ইজ টু স্মার্ট, হিজ কিপিং পার পেয়ে যাচ্ছে, দেখো ধরে ধরা কিন্তু ঠিকই
না, ও তো পুরো চার বছরের ঝগড়াটার উত্তরটা এখন দিতেছে।
আজকে আজকে আলী মোহাম্মদ স্বপ্ন লিখেছে জোস ফাইট, এটা কি ওদের অরিজিনাল পিকচার? ও তাই লিখছে অনেকে, অসম লাভ, তখনই নিজেকে সবচেয়ে ভাগ্যবান যখন প্রিয় মানুষটা বিশ্বাস বিশ্বাস রাখে। ওকে, ভালোবাসা এমন একটি সম্পদ যা হারালে অনুভব করা যায়। ওকে,
আজকে আজকে গুরু আছে বলে কিন্তু আমি তোমাকে কাউন্টার দিচ্ছি, একা থাকলে কখনো আমি দিতাম না, এটা এটা তুমি জানো যে তুমি ঝগড়া করলে আমি চুপচাপ
লিখেছো, কি দরুন কি দারুণ ভালোবাসা। শামিমা আক্তার লিখেছে ওয়াও ঝগড়াটা হেভি লাগছে।
এখানে গুরুর জন্য আমি মেবি এই সাহসটা পেয়েছি, কারণ লাভ গুরু আমার পাশে বসা।
ইটস ওকে, সারা জীবন তো থাকতেছ না,
আই থিঙ্ক আমাকে মানে এই শোতে কোনো না কোনো ভাবে কি রাখা যায় গুরু,
রাখা যায়। নিশিতা জামাল লিখেছে কুয়ারাল কাপুর খুলনা থেকে, বাহ, এই ঝগড়ার মাঝে জমে থাকে হাজার হাজার ভালোবাসা।
শোনো তোমাকে একটা ভালো বুদ্ধি দেই, তুমি যদি এভাবে ঝগড়া করতে থাকো মেন্টালি সিক হয়ে যাবা, তখন আমারই খারাপ লাগবে, সো প্লিজ এইখান থেকে বেরিয়ে আসো।
মেন্টালি সিক তো তুমি, তোমার কারণে তো ঝগড়া সিস্টেম হইতেছে।
শাইমা চৌধুরী লিখেছে ঝগড়াতে কিন্তু খুব হার্ড লাবণী আপু, কিন্তু আজ নিয়াজ ভাইকে বাসায় পাইছে, গুরু লাগাই তো দিচ্ছেন আপনি।
না আমার মনে হয় কি মানে তুমি তো রাত্র দেড়টা দুইটার সময় বাসায় গিয়ে নিশ্চয়ই এটা নিয়ে ঝগড়া করবে না, কারণ ঘুমাতে হবে, কালকে আমার কাজ আছে, আমাকে
মনে হচ্ছে যে দুইটি পিচ্ছি কিউট বাচ্চা ঝগড়া।
আমার তো আগামীকাল কোনো কাজ নেই, সমস্যা নেই, আমি সারাদিন ঘুমিয়ে থাকবো, প্রবলেম নেই।
তোমার তো এইটাই, তোমার তো এইটাই প্রবলেম, তোমার যখন সকাল সাতটায় ঘুম ভাঙে তারপরে আমাকে ঘুমাইতে দাও না, কিন্তু তুমি ঘুমায় থাকলে সেটা তো আমি ডিস্টার্ব করতে পারবো না, তোমার এই প্রবলেমটা আগেও ছিল।
মিজানুর রহমান মিজান লিখেছে ভালোবাসা এমনই হওয়া দরকার,
তুমি ঘুমায় থাকবা কেন আজিব, তো
তোমার এই প্রবলেমটা আগেও ছিল, আমি সারা রাত
বসে লিখেছে এভাবেই থাকি সব সময় বন্ধুত্বের আবদে বন্ধন,
স্ক্রিপ্ট স্ক্রিপ্ট নিয়ে প্ল্যান করব সারা রাত ভোর, আমি নাটক এডিট করব, তারপরে যদি তুমি আবার আমাকে ঘুমাইতে না দাও তাহলে কিন্তু ডিস্টার্ব হয়, এই জিনিসটা তোমাকে বুঝতে হবে, তুমি এই সাপোর্টটা আমাকে দিবা না হয়তো আমি সামনে
আগেও যদি না করতাম এখনো তো করতেছি, যদি আগামীতে না করি তখন তো বলবো যে চেঞ্জ হয়ে গেছে তখন।
তুমি তুমি শোনো আগে 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 কিন্তু ফোনে আমার ঘুম ডিস্টার্ব করতা সকালবেলা,
তোমার প্রজাপতি বলেছে সুইট ঝগড়া, অনেক দোয়া রইল এই কি কিউট কাপলের জন্য।
সো তুমি এগুলো থেকে চেঞ্জ করো, আর যেগুলো বলছি সেগুলো হচ্ছে হয় না ওই তোমাকে ভালোবাসি বেশি,
অনেকে চাচ্ছে যে লাইভ দেখান গুরু, হাফিজুর রহমান লিখেছে
তোমাকে ভালোবাসি বেশি এই কারণে তোমার
সম্পর্কে টেক্সট করো, আমি মাঝে মাঝে এই ঝগড়াটে কাপলের সাথে আমি এই টেক্সটগুলো তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 দিয়ে সার্চ দিলে আমাদের পেজটা পাচ্ছ, যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো, এবং চাইলে কিন্তু অনেক অনেক শেয়ার করো যাতে করে আমরা তোমাদের মধ্যে থেকে শেয়ার যে সেরা করছো তার সাথে ফোনে যুক্ত থাকতে পারে, এবং বলেছি যে সেরা কাপল যারা চৌকস কমেন্ট করছো তাদেরকে মাঝে আমি কিন্তু যে কোনো সময় নিয়ে নিতে পারি ফোনে, অথবা তোমাদের কমেন্ট আমি অ্যাকনলেজ করব, তার জন্য তোমাদের নিজেদের কমেন্ট তো করছো ঠিকই, সেই সাথে ইনবক্স চেক করো, ঢাকা এফএম এর পক্ষ থেকে ইনবক্স যাবে। ওকে, ঝগড়ার মধ্যে একটু টুক করে জেনে নি লাবণীর প্রিয় গান, যে গান শুনতে সবসময় মন চায়, যে গান শুনে মন বেশি মাত্রায় রোমান্টিক হয়, ভালোবাসা।
অবশ্যই এটা একটা হিন্দি সং
কি
একচুয়ালি এখন মনে পড়তে না,
অক্ষয়
সাথে কোন একটা হিন্দি অ্যাক্টর ছিল
অনেক আগে,
না রিসেন্টলি প্রায় এক মাস আগে ওটা অরিজিৎ সিং এর ছিল গানটা ডুয়েল ছিল এটা
আমরা তোমার মুভির গান খোঁজার চেষ্টা করি আজ পছন্দের গান
আমার খুব ভালো লাগে থ্রি ইডিয়ট এর মধ্যে গিভ মি সাম সানশাইন গিভ মি সাম রেইন এই জিনিসটাই খুব ভালো লাগে
আমরা সুযোগ পেলে তোমাদের পছন্দের গানও শুনতে থাকব এবং শুনতেছি তোমাদের ঝগড়া এবং বন্ধুরা তোমরা তোমাদের কমেন্টস পড়ছো আমি মাঝে মাঝে তোমাদের কমেন্টস এই ফাঁকে নিয়ে নিব এবং এখন যেই তথ্যটি তোমাদের কাছে দিতে যাচ্ছি আমি চাই যে খুব বেশি বেশি কানেক্টেড থাকো তোমরা আমাদের সাথে তোমরা আমাদের পেজ আমাদের অ্যাড্রেস তোমরা জানো ঢাকা স্পেস এফএম স্পেস 90.4 সোর্স দিলেই কিন্তু পেজটা পাচ্ছ যেখানে লাইক এবং কমেন্ট করে যুক্ত থাকো এবং শেয়ার করো যত বেশি পারো সো আমরা আজকে আছি নিয়াজ এবং লাবণীকে নিয়ে আমি ইন্টেনশনালি টম এন্ড জেরির মধ্যে ঝগড়া বাঁধিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি জানি না এটা আলটিমেট ডেস্টিনি কি হবে এটা কন্টিনিউয়েশন যদি চলতে থাকে নিয়াজ বেচারা যদি কুপকাত হয় বাসায় যাওয়ার পরে উত্তম মধ্যম যদি পড়েই যায় মনে মনে কি আমাকে বকা দিবে সেইটাও একটা প্রবাবিলিটি থেকেই যায় বাট এটা তো আমি খুব ভালোভাবে বুঝতে পারছি যে অনেকদিন পর তোমরা সুইটেস্ট কাপল সুইটেস্ট কনভারসেশন শুনছ এবং এমন একজনকে পেলাম না যে এই ঝগড়া বা এই যে গ্যাঞ্জাম লাগাই দিয়েছি আমি সেটা নেগেটিভ অর্থে কেউ বলছো সবাই অ্যাপ্রিসিয়েট করেছো সবাই এনজয় করতেছ সবাই ভালো লাগায় মথিত হয়েছ এবং সবাই আসল গন্ধটা কিন্তু ঠিকই টের পেয়েছো যে গন্ধটা দেওয়ার চেষ্টা করছিলাম যে এত ঝগড়া এত গ্যাঞ্জাম এত কিছুর মধ্যে যে জিনিসটা আছে তার নাম ভালোবাসা তারই নাম প্রেম
exclusively on fusionbd.com